আমরা বলছি যে বাংলাদেশের বিভিন্ন নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনার এলাকাতেই হয়তো রয়েছে এরকম কোন একটা পুকুর, এরকম কোন একটা গাছ, এরকম কোন একটা ভবন, এরকম কোন একটা পরিত্যক্ত জায়গা, যে জায়গায় কিনা অনেক যে জায়গা ঘিরে অনেক ঘটনা রয়েছে, সেই সমস্ত ঘটনার কথা আমাদের জানিয়ে দিন। আমরা সশরীরে চলে যাব আপনাদের সেই এলাকায় এবং শুনে আসবো আপনাদের সেই ঘটনা আপনাদের মুখ থেকে, বা সেইখান থেকে আমরা চেষ্টা করব ভূতাফাম করতে। সো আপনাদের ইমেইল বেশ জরুরি, আপনারা যেখানেই যে যেখানে আছেন এবং আপনাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে বা আপনাদের এলাকার উল্লেখযোগ্য প্রচলিত কোনো ঘটনা আমাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা, আপনার শোনা বা আপনার জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভয়াবহ যে ঘটনাটি সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অডিও ক্লিপ পাঠানোর মাধ্যমে। আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনারা অডিও ক্লিপ অর্থাৎ আপনারা ফোনে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি সেটা প্লে করব। আর সেই সাথে আমাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসটি ছাড়াও আপনারা মানে অনেকে হয়তো ইমেলের সাথে অতটা বেশি ইউজ টু না, অনেকে হয়তো চান যে ঘটনা শেয়ার করতে পারছেন না, যারা আপনেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেক্ষেত্রে যে আপনার পরিবারে যদি কেউ এখানে এসে উপস্থিত হয়ে ঘটনা উল্লেখ করতে না চান, ঘটনা শেয়ার করতে না চান, তাহলে তার ঘটনাটি আপনি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে, বা তার ঘটনাটি শুনে নিয়ে আপনি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সবসময় আপনাদেরকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলার জন্য সবাইকে। তবে যদি কেউ মনে করেন যে না আপনার ঘটনাটি পড়ে শোনানো হোক, সেটাও আপনি আপনার মেইলের শুরুতেই উল্লেখ করবেন, সেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। আর আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি আজকে আনফর্চুনেটলি কেউ আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে সেক্ষেত্রে। এবং আপনার আপনার এয়ারটেল নাম্বার থেকে আপনি জাস্ট ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, আপনি চাইলেই এখান থেকে আবারও শুনতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, সেটাও খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। আপনাকে সেক্ষেত্রে কোড নাম্বারটি মনে রাখতে হবে, দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। এবং যেটা আপনাকে করতে হবে, আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে, ব্যাস এটা আপনার হয়ে যাবে। এই ছিল নিয়ম কানুন এবং সবকিছু, আমরা চলে যাচ্ছি এখন ঘটনায়। এবং প্রতিদিনের মতো আজকেও শুরু করতে চাই এমন একটি ঘটনা দিয়ে যে ঘটনাটি আপনাদের কাছ থেকে পাওয়া, কিন্তু যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি কোনো একটা কারণবশত আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, এবং তার ঘটনাটি আসলে ঠিক ভয়ের কিনা আমি জানি না, তবে বেশ একটু অদ্ভুত, আমার মনে হয় যে আপনারা এনজয় করবেন। আমি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি বলে দিচ্ছি তিনি কোথা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তার অ্যাড্রেসটি হচ্ছে বর্ধিত পল্লবী মিরপুর। পড়ছি ঘটনাটি। রাসেল ভাই, এর ঘটনাটা ভূত এফএম এর শ্রোতাদের জন্য পাঠালাম। আমার জীবনে কয়েকটা ব্যাখ্যার অতীত ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। ঘটনাটা 2013 সালের বুয়েটের হলের ছাদে বসে এক রাতে আমার বন্ধু প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে। আমি ভূত প্রেত বিশ্বাস করতাম না, কথায় কথায় ভূত দেখার প্রসঙ্গ চলে আসলো। আশিক ও ফুপার কাহিনী বলল, যার কাছে নাকি প্রায় জিনরা আসত এবং রাতে তার তাহাজ্জুদের নামাজ পড়ার সময় নাকি ভয় দেখাত এবং বিরক্ত করত। আশিকের ওই ফুপা নাকি ওকে অনেকগুলো ঘটনা বলেছেন এরকম। আমি বিশ্বাস করছি না বুঝতে পেরে আশিক বলল, চল এক কাজ করি, সামনের ঈদের পরে ফুপাদের বাড়ি থেকে ঘুরে আসি, ওনার মুখে সব শুনিস। রাজি হয়ে গেলাম। প্ল্যান ঠিক হলো ঈদের পরের দিন আমরা ময়মনসিং যাব। আশিকের ফুপুদের বাড়ি ময়মনসিং শহরে, পুরনো আমলের দোতলা বাড়ি। ফুপার দাদা নাকি বাড়িটা বানিয়েছিলেন 60-এর দশকে। ঈদের পরদিন সন্ধ্যায় আমরা সেখানে পৌঁছালাম। ফুপা ফুপু খুব খুশি হলেন এবং আমরা এসেছি দেখ। রাতে বিশাল খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে এসে বসলাম। নানা গল্প শেষে এলো জিন ভূত প্রসঙ্গ। বলে রাখা দরকার, ফুপা ফুপু দুজনেই খুব ভালো পরহেজগার মানুষ। ফুপার কাছে কিছু ঘটনা শুনে বুঝতে পারলাম আশিক আমাকে বলার সময় ঘটনাগুলোতে বেশ রং চড়িয়েছিল। তারপরও যা শুনলাম তাও কম ভয় না। সুযোগ পেলে হয় পরে কখনো সে লিখে পাঠাবো শ্রোতাদের জন্য। উদাহরণ হিসেবে একটি ঘটনা ছিল এরকম। একবার রাতে নামাজ পড়ার সময় ফুপা কোনো এক কারণে কিছুতেই নামাজে মন বসাতে পারছিলেন না। দরজার বাইরে নাকি কুকুরের গর্জন শোনা যাচ্ছিল, দরজায় কুকুরের আঁচড়ানোর শব্দ হচ্ছিল, বাড়ির গেট বন্ধ, দোতলায় কুকুর আসার প্রশ্নই ওঠে না। ফুপা দিব্যি নাকি বুঝতে পারছিলেন এটা খারাপ জিনদের কাজ। এমন কয়েকটা ঘটনা শোনার পর আগে পিছে না ভেবে আমি বললাম, এত ঘটনা শুনিয়ে কিন্তু জীবনে কিছুই দেখলাম না। ফুপা হাসি খুশি মানুষ, কেমন যেন গম্ভীর হয়ে গেলেন, বললেন, না দেখাই তো ভালো। আশিক টিপ্পনি কেটে বলল, ফুপা ওর ভূত দেখার অনেক দিনের শখ। আরো অনেক গল্পের পরে ফুপা বললেন, আসলে আমরা সবাই কখনো না কখনো এইসব জিন ভূতের মুখোমুখি হই। আমি এই লাইন আরো একবার পড়ছি, এই লাইনটা পড়ছি এই কারণে যে আমি এটা বারবার উল্লেখ করি। তিনিও বলেছেন সেটা, আসলে আমরা সবাই কখনো না কখনো এই সব জিন ভূতের মুখোমুখি হই, কিন্তু অনেক সময় বুঝতে পারি না। আমাকে বলেন, তোমার সাথেও কিছু একটার দেখা হবে, একদিন না একদিন দেখে নিও। আমি কথাটা হালকা ভাবে নিলাম, বললাম, আপনি কি দেখাতে পারবেন? ফুপা বলেন, আমি কিভাবে দেখাবো? বুঝলাম ফুপা একটু মাইন্ড করেছেন আমি গল্পগুলো হালকা ভাবে নিয়েছি বলে। সেদিন আর গল্প বেশিক্ষণ জমল না, বললেন, যাও অনেক রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো, জার্নি করে এসেছো। দুদিন পরে ময়মনসিং থেকে আসার আগে ফুপা শুধু একটি কথা বলেছিলেন, তুমি হয়তো খুব শীঘ্রই একটা কিছু দেখতে পারবে, এবং দেখা মাত্রই বুঝতে পারবে, যদিও হয়তো সঠিক মানুষের রূপেই দেখাবে। তার কথার টোনে কিছু একটা ছিল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝতে পারবো যদি স্বাভাবিক রূপে দেখি? ফুপা বললেন, বুঝতে পারবে, হয়তো কোনো একটা গন্ধ পাবে বা অদ্ভুত কিছু দেখবে। ফুপার কথাগুলো অনেকদিন মাথায় গেঁথে গিয়েছিল, একবার ভুলেও গিয়েছিলাম। আসল ঘটনাটা ঘটল 2009 সালে। আমি তখন সবে ব্যবসা শুরু করেছি, একটা সফটওয়্যার কোম্পানি, অফিস নিয়েছি ঢাকার এক অভিজাত আবাসিক এলাকায়। ওই এলাকায় প্রচুর সফটওয়্যার কোম্পানি এবং বাইং হাউসের অফিস। একদিন অফিস শেষে বের হতে বেশ দেরি হয়ে গেল, ক্লায়েন্টের সাথে অনলাইন মিটিং শেষ হতে রাত 11টা বাজে। ওই আবাসিক এলাকা থেকে মেইন রোডে আসতে সাধারণত রিক্সা ব্যবহার করতাম, কিন্তু রাত 11টার পরে ওখানে রিক্সা চলতো না, তাই সেদিন হেঁটেই যাচ্ছিলাম মেইন রোডের দিকে। মেইন রোডের কাছাকাছি এসেই দেখলাম একটা সিএনজি দাঁড়ানো। আমার বাসা মিরপুর, সাধারণত ওই সময় সিএনজি গুলো মিরপুর যেতে চায় না খালি ফিরতে হবে বলে, কিন্তু এই সিএনজি ওয়ালা রাজি হলো। অন্ধকারে সিএনজি ওয়ালার চেহারা খেয়াল করছিলাম না, এটা বলে রাখা দরকার। আমি উঠে বসলাম, সিএনজি চলতে শুরু করলো, রাস্তা মোটামুটি ফাঁকা, 11:30 বাজে প্রায়, সবে বিজয় সরণির ওখানে এসেছে। তখন গন্ধটা পেলাম, প্রথমে একবার শুধু মনে হয়েছিল আশেপাশে কোনো ময়লার ডাস্টবিন থেকে আসছে কিনা, কিন্তু বর মুহূর্তেই বুঝতে পারলাম এটা ডাস্টবিনের গন্ধ না, এবং ওই রাস্তার আশেপাশে কোনো ডাস্টবিন নেই। রাসেল ভাই, কোনো বর্ণনা দিয়ে ওই গন্ধ আমি বোঝাতে পারবো না, পেটে পাক দিয়ে ওঠা একটা গন্ধ, প্রচন্ড অশুভ কিছুর গন্ধ, সেটা পোড়া পোড়া একটা গন্ধ, কখনো মনে হচ্ছে পচা মাসের মাছের আষ্টে গন্ধ। এমন সময় এর আগে কোনোদিন আমি পাইনি, এবং এমন গন্ধ এর আগে আমি কোনোদিন পাইনি, এবং কোনো কিছুর সাথে তুলনা করে বোঝাতে পারবো না। মাথা ঝিমঝিম করে উঠল। এমন সময় সিএনজির মিররে যখন চোখ গেল, বুকটা ধক করে উঠল। সিএনজিওয়ালা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে মিররের মধ্য দিয়ে। আমি কিছুক্ষণের জন্য যেন সম্মোহিত হয়ে গেলাম, শুধু মনে হচ্ছিল চারিদিকে কেমন শোঁ শোঁ করে বাতাস হচ্ছে। অনেকদিন আগের সেই ভবিষ্যৎবাণীটা মনে পড়ল, আমি দোয়াদরুদ পড়তে শুরু করলাম। শিওর হয়ে গেলাম যে ওই সিএনজিওয়ালা কোনো মানুষ না। কতক্ষণ ওই মিররে ওই জিনিসটার চোখে চোখে তাকিয়েছিলাম জানি না, তবে 5-6 মিনিট হবে হয়তো, কারণ ঘোর ভাঙল সিএনজিওয়ালার কথাতেই। ভাইজানের শরীর কি খারাপ, গন্ধটা চলে গেছে টের পেলাম। ঘোর ভাঙার সাথে সাথে দেখি আমার গা, আমি আগার গা তালতলা পার হয়ে গেছি, রাস্তাটা তত নির্জন নয়। সিএনজিওয়ালার দিকে এবারে তাকিয়ে তাকে খুব স্বাভাবিক মানুষ মনে হলো। এবার তবুও চিৎকার করে বললাম, সিএনজি থামাতে। সিএনজির খাঁচা খুলে শেওড়া পাড়ার ফলের দোকানগুলোর সামনে এসে নেমে গেলাম। রাস্তাতেই নেমেই বমি করে দিলাম। দুই তিনজন লোক এগিয়ে এলো, কি হয়েছে দেখে, কে কি বলছে কিছুই মাথায় ঢুকছিল না। ফুটপাতে বসে পড়েছিলাম, কেউ একজন এক বোতল পানি এনে দিল, ঘাড়ে মাথায় পানি দিয়ে একটু ভালো লাগলো। দুই তিনজন যারা এগিয়ে এসেছিল তাদের একজন বলল, ভাই কিছু খেয়েছেন নাকি, মলম পার্টির পাল্লায় পড়েছিলেন। একটু সুস্থ হয়ে সিএনজি ওলাকে খুঁজতে গিয়ে দেখি সিএনজিটা নাই। একজন বলল, আমি নামার সাথে সাথে নাকি সিএনজিটা চলে গেছে। এরপর একটা রিক্সা নিয়ে কোনো মতে বাসায় ফিরেছি। তিন চার দিন খুবই অসুস্থ ছিলাম, কিন্তু বাসার কাউকে কিছু বলিনি। পাঁচ ছয় মিনিটে সেই স্মৃতি আমি অনেকবার পরে অ্যানালাইসিস করেছি, কিন্তু সবকিছু খুব অস্পষ্ট লাগে এখন। আমি জানি না সেদিন কি হয়েছিল, একটা প্যারানর্মাল কিছু না কিছু কিনা সেটাও নিশ্চিত জানি না। তবে আশিকের ফুপার সেই কথাটা আর এই ঘটনাটা মিলালে মনে হয় সেদিন আসলেই খারাপ কিছুর মুখোমুখি হয়েছিলাম আমি। আরো অদ্ভুত ব্যাপার হলো, অনেক চেষ্টা করেও মিররে দেখা সেই সিএনজিওয়ালার চেহারা আমি মনে করতে পারিনি। যদিও অন্তত পাঁচ ছয় মিনিট আমি তার সাথে তার চোখে চোখ রেখে তাকিয়েছিলাম, চেহারা আমি মনে করতে পারিনি। শুধু মনে আছে লোকটার মুখ কেমন অস্বাভাবিক রকম লম্বাটে হয়ে যাচ্ছিল যেন। রসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, যদিও সেভাবে গুছিয়ে লিখতে পারিনি, কারণ ওই কিছু সময়ের যে ভয়াবহ স্মৃতি সেটা গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব না। পরে একবার চেয়েছিলাম আশিকের মাধ্যমে তার ওই ফুপার সাথে আবার যোগাযোগ করব, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে ইমেইলে যা লেখা আছে সেটা তো মোটামুটি অদ্ভুত ধরনেরই একটা ঘটনা, তবে যা লেখা নাই, যা তিনি এক্সপিরিয়েন্স করেছিলেন সেদিন, সেটা বোধহয় সত্যি আরো অনেক বেশি ভয়ের, যেটা লিখে হয়তো তিনি প্রকাশ করতে পারেননি। আমি সবসময় একটা কথা বলি যে আমরা বিভিন্ন সময় চলার পথে বা যখনই কোথাও যাচ্ছি বা কথা বলছি কারোর সাথে দেখা হচ্ছে, আমরা কিন্তু আসলে সত্যি হলপ করে বলতে পারি না যে আমরা কাদের সাথে দেখা করছি, কারা তারা, আমাদের চারপাশের মানুষগুলো কি আসলেই মানুষ নাকি তাদের অন্য কোনো একটা পরিচয় রয়েছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। আমরা রাস্তায় চলার সময় প্রতিটা মানুষের হাত ধরে বলতে পারি না, ভাই দেখি আপনি মানুষ কিনা। সুতরাং আমাদের চারপাশে যারা চলাফেরা করছেন কয়জনকে আমরা চিনি, কয়জনের পরিচয় আমরা সত্যি জানি, বা কয়জন সম্পর্কে আমরা নিশ্চিত করে বলতে পারি যে তিনি একজন মানুষ। আমার মনে হয় যে আপনারা যদি এই মুহূর্তে নিজেদের নিয়ে ভাবতে বসেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই হয়তো আপনাদের মনে পড়ে যাচ্ছে, অনেক অদ্ভুত ঘটনা আপনাদেরও মনে উঁকি দিতে পারে। সেরকম কোনো ঘটনা থাকলে তো খুব ভালো কথা, আমাদেরকে ইমেল করে পাঠান, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি তো আপনাদের জানাই রয়েছে। তারপরে আরো একবার মনে করে দিচ্ছি, bhutfm@radioforthi.fm আমি দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন মহারাজ সিলেট থেকে, এবং জানতে চাইছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। আমাকে মিতি SMS করে বলছেন যে ঘটনাটা ফাটাফাটি হয়েছে। টুটুল সূত্রাপুর ঢাকা থেকে আমাদের SMS করে বলেছেন যে আজকের ওয়েদারটা ভূত এফএমের জন্য চমৎকার। কাব্য লিখেছেন, ভাইয়া পরশু এক্সাম, কি করব, পড়াশোনা করবেন ডেফিনেটলি, এটা খুব সহজ একটা উত্তর। ডিজে লিঙ্কন আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম। আমাদের এছাড়াও SMS করেছেন হৃদি নারায়ণগঞ্জ থেকে, তার SMS নাকি কখনো পড়া হয় না, আজকে পড়ে ফেললাম। আমাকে উপকর্মকার SMS করেছেন কীর্তি পাশা থেকে, এবং তিনি বলছেন যে আমার শ্মশানের কাহিনী, আচ্ছা কিছু একটা ভালো লাগে তার সেটা বলতে চেয়েছিলেন। জেনিফার আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ঘটনাটা অসম। রাফা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন স্টোরি ইজ ফাইন। আমাদেরকে কিং রিফাত নাজিরহাট থেকে SMS করেছেন, মাকসুদ, এবং আমাদেরকে আদাবর শ্যামলি থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আজকে তার বিয়ে হয়েছে, ওকে কংগ্রেচুলেশনস, এবং আজকে আপনি শুনছেন নতুন জীবনের শুরুতেই ভূত FM দিয়ে শুরু হলো, বাহ চমৎকার। তবে আমি চাইবো যে আপনাদের দাম্পত্য জীবনটি যেন ভয় না কাটে, মানে ভয়াবহ দাম্পত্য জীবন না হয়ে উঠুক। দাম্পত্য জীবনের চারপাশ ঘিরে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে সেটা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন, অবশ্যই। উত্তরা থেকে আমাদের কলি SMS করেছেন, SMS করেছেন বরিশাল থেকে সজল। পরাগ আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ জহুরুল পটুয়াখালী থেকে। আমাদের ডিজে নিলয় SMS করেছেন লক্ষ্মীপুর থেকে। আমাদেরকে এছাড়াও সাব্বির SMS করেছেন, আসাদ খুলনা থেকে SMS করেছেন, করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে হাসিফ বরিশাল থেকে। রাকিব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে খুব ভালো হচ্ছে আজকের ভূত এফএম। সাবিদ আমাদের এস এম এস জানিয়েছেন যে আই লাভ ভূত এফএম। তারেক আমাদের এস এম এস করেছেন রায়পুর থেকে এবং তিনি বলছেন রাসেল ভাই অনেক ভয় লাগছে। স্ল্যাশ তুষার আমাদের এস এম এস করেছেন খিলগাঁও থেকে, ভূত এফএম শুনছেন। আমাদেরকে এস এম এস করেছেন তামান্নায়, তিনি তার মামাতো বোন লাইট অফ করে দিয়ে ভূত এফএম শুনছেন, ভয় করছে। হ্যাঁ ভয় করছে, আপনি দেখুন যে আপনার পাশে যিনি মামাতো বোন বলছেন তিনি আসলে মামাতো বোন কিনা। গল্প আজকে আগের ঘটনার রেশ ধরে বলছি আর কি। মায়েশা আমাদের মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে রাতুল এস এম এস করেছেন খুলনা থেকে। অভি আমাদের এস এম এস করেছেন ঢাকা থেকে আমাদের এস এম এস নন্দন। এছাড়াও রিশান এস এম এস করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে মুক্তা এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন। 9840 নাম্বারে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা জানতে। আমি তাকে অনুরোধ করব যে প্রথমে আপনার নাম বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন বলবেন, আপনার পরিচয়টা দেবার পরে তারপরে আপনি প্লিজ আপনার ঘটনাটা শেয়ার করবেন।
হ্যালো লিসেনার্স, আমি শাহিন, আমি মগবাজার থেকে এসেছি। আমি গ্রামীণ ফোনে আছি, কাউন্সিল ডিভিশনে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ভাই,
প্লিজ।
এই ঘটনাটা বেশ আগের, 2001-2 সালে, তখন আমি ক্লাস 7 বা 8 পড়ি। প্রথমে আমাদের বাসার একটা আমি ছোট বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে পাঁচতলা, বাট ছাদের একটা কর্নারে একটা পোর্শন আছে। এখানে একটা লিভিং রুম, একটা বাথরুম, একটা রান্নাঘর, সাথে একটা বারান্দা আছে। তো রান্নাঘরের যে জানালাটা, এটা থেকে ছাদটা দেখা যায়। তো এটা জাস্ট একটু বলে রাখলাম। আর ঘটনাটা এভাবে শুরু হয় যে আমাদের গলিতে আমরা ক্রিকেট খেলতাম। তো ওখানে আমার এক ফ্রেন্ড ছিল, আমার চেয়ে সিনিয়র 2 বছরের, নামটা বলছি না। তো ও হঠাৎ একদিন আমাকে অ্যাপ্রোচ করে বলে যে শাহিন, আমি তো গুড্ডি উড়াবো ভাবছিলাম, তো ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে হয়, তো মাঞ্জা দেওয়ার জন্য একটু স্পেস দরকার, রাস্তার মধ্যে এটা করাটা ঠিক হবে না। তো আমাকে জাস্ট বললো তুই যদি পারিস ছাদে একটু স্পেস দিলে ভালো হয়। তখন হ্যাঁ, আমাদের ছাদে তো কোনো প্রবলেম নেই। তো ছাদে চলে গেলাম দুজন। ছাদে যাওয়ার পরে তখন দুপুর 11-12 এরকম টাইম কি, তো কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে হঠাৎ করে ডিসকাশনে ও আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে কি কেউ থাকে আমাদের ওই ছয়তলার রুমটা দেখি। তো আমি ওকে বললাম যে হ্যাঁ, এখানে আমার কাজিনরা থাকে। তখন আমার কাজিন থাকতো, হাজব্যান্ড ওয়াইফ ওনারা ছিল, দুজনেই ডক্টর। তো কনসিডেন্টলি ওই সময় তারা কেউ ছিল না, তারা ঢাকার বাইরে ছিল। তো আমাকে বললো যে এখন কি ওনারা বাসায় আছে। তো আমি বললাম যে না, বাসা নেই। তো তখন সে আমাকে জিজ্ঞেস করলো এখানে এখন তাহলে কি সবকিছু বন্ধ? তো আমি বললাম যে হ্যাঁ। কথাটা বলা অবস্থায় আমি পিছনে তাকিয়ে দেখলাম যে, যেহেতু আমি বললাম একটু আগে যে রান্নাঘর, যেটা রান্নাঘরের জানালাটা খুললে ছাদটা দেখা যায়, তো আমি ছাদ থেকে সরাসরি জানালার দিকে চোখ চলে যায় আমার। যাওয়ার পরে দেখলাম যে ওখানে তিনটা পার্ট ছিল জানালার, মাঝখানের পার্টটা একটু খোলা। তো ওটা দেখে আমার একটু কিউরিয়াসিটি জাগে, চলে ওনারা বাইরে চলে গেছে, জানালা কেন খোলা? তো আমি ওকে বললাম আচ্ছা দেখবা, এখানে জানালা খোলা, আসো দেখি। আমি নিজেই বললাম, ওকে বললো যে হ্যাঁ চলো। দুজন চলে গেলাম। যাওয়ার পরে জানালাটা হাত দেওয়ার সাথে সাথে দেখলাম যে জানালাটা পুরোটাই ওপেন ছিল, অ্যাকচুয়ালি জাস্ট ভেড়ানো ছিল। জানালাটা খুললাম, রান্নাঘরটা সামনে চলে আসলো। রান্নাঘরে সবকিছু অ্যাজ ইট ইজ, যা থাকে তাই। এরপরে বাম দিকে হচ্ছে লিভিং রুমটা, তো বেডরুম, অ্যাকচুয়ালি বেডরুমটাতে এরকম যে ডোরটা নেই, ওখানে ওখানে জাস্ট ওপেন পোর্শন, পর্দা দেয়া। তো আমি তাকিয়ে ওকে হঠাৎ করে বললাম, আচ্ছা পর্দাটা কি সরাবো? কেন আমি নিজেও জানি না। ও বলল যে হ্যাঁ সরাও। তো ছাদে থেকে একটা জাস্ট লাঠির মতো নিয়ে পর্দাটা সরালাম। পর্দাটা সরার সাথে সাথে যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি অফকোর্স প্রস্তুত ছিলাম না। কেউ যদি দেয়ালে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে পাটা সোজা করে ছড়িয়ে বসে থাকে এবং হঠাৎ করে পাটা টান দেয়, যে ভিউটা আসবে ওই ইলিউশনটা আমি দেখতে পেলাম। ইলাস্ট্রেশন, ও ওর দিকে তাকালাম, আমি ও আমার দিকে তাকালো এট এ টাইম। আমি বললাম যে দেখতে পাইছো? বলল হ্যাঁ। এটা বলার পরে ও খুব ভয় পেয়ে গেছে। ও বলতেছে যে শাহিন, আমি থাকতে চাচ্ছি না এখানে। আমি বললাম যে কেন, এটা কি? আমার দেখার চেষ্টা করি এটা কি। সে বলতেছে না চলো এখান থেকে। তো আমার তখন চোখ যায়, আমি ক্রস দেখতেছি আর কি, রুমটার অর্ধেক দেখতেছি। তো তাকে দেখলাম যে বেছানার, ওনার ফ্লোরিং করতো, বেছানার উপরে সালোয়ার কামিজ ব্ল্যাক কালারের ছড়ানো ছিটানো, জাস্ট কেউ খুলে রাখছে এরকম। এটুকু দেখার পর আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের ছয়তলা থেকে পাঁচতলায় যাওয়ার যে সিঁড়িটা, সিঁড়ির কয়েকটা স্টেপ নামলে দরজার নিচে দিয়ে অনেকটা অংশ দেখা যায় ওই রুমের। তা আমরা দ্রুত ওখান দিয়ে এলাম। যাওয়ার পরে নামার পরে ওকে বললাম যে এখানে একটু দাঁড়াও। আমি ওখান দিয়ে চোখ দিলাম, দেওয়ার পরে যে ভিউটা দেখলাম যে দেয়ালে একদম জড়োসড়ো হয়ে পিঠ ঠেকিয়ে হাত দিয়ে পা দুরুদ্ধ একটা মানুষ বসে আছে, এরকম মনে হচ্ছিল। ওনার দুটো একসাথে লাগানো, পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করতেছে, টিপ টিপ এরকম করতেছে,
মানে একদম ওই পিয়ানোর রিডের মতো।
এক্স্যাক্টলি। তো আমি অ্যাজিউম করে নিলাম, আমার মনে হচ্ছিল এর একটা মানুষ, বা কেন এখানে আছে, কিভাবে আসলো, আর অন্য দরজা লক, ডোর বাইরে থেকে লক। আচ্ছা, এরপরে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, আমি তিনতলায় যাই, আমাদের বাসায় তিনতলায়, তিনতলায় চলে যাই, আমি চাবি নিয়ে আসি, চাবি নিয়ে এসে দেখি হোয়াটস হ্যাপেনিং দের। তো ও আর কি বেশি ভয় পেয়ে গেছিল, যে ও আমাকে বলতেছে যে না আমি এখানে থাকবো না, চলে যাবো। এরপর দুজন একসাথেই নামলাম, আমি দৌড় দিছি, ও দৌড় দিছে, দুজন একসাথে নেমেছি, ছোট ছিলাম তখন। তা আমি তিনতলায় যখন গেলাম ওকে বললাম দাঁড়াও আমি চাবি নিয়ে আসি, ও বললো যে না আমি থাকবো না, ও চলে গেল বাসায়। আমি ভাইয়াকে গিয়ে বললাম যে ভাইয়া চাবিটা নিয়ে চলেন উপরে যাই, এরকম আমি কিছু একটা দেখছি ওখানে। তো স্বাভাবিকভাবে ভাই আমার কথা বিশ্বাস করলো না, সে আমাকে বললো না কি নাকি দেখছিস আন্দাজে। তাই আমি বললাম যে ভাইয়া প্লিজ চলেন, আমি দেখছি সামথিং ইজ দেয়ার। তাকে কনভিন্স করতে আমার 6-7 মিনিট সময় লাগছে। তারপরে দুজন উপরে আসলাম, এসে ডোর খুললাম। তো আমি ডোর খোলার আগে একটা ব্যাপার বলি, যেখানটাতে আমি দাঁড়িয়ে দেখেছিলাম যে নিচে পা টা নাড়াচ্ছে, ওই জায়গাটাতে আমি স্টপ করি। আবার ভাইয়া চলে গেছে উপরে, আমি স্টপ করে তাকাই এবং আই ওয়াজ সিং দ্য ওয়াল নাও, মানে আমি দেখতেছিলাম যে ভিতরে কিছু নেই, ক্লিন আমি দেয়ালটা দেখতে পাচ্ছি, আগের ভিউটা এখন আর নেই। আমি শিওর হয়ে গেলাম যে এখানে যেটা ছিল সেটা এখন আর নাই। ওকে, তারপরও আমি হোপ নিয়ে দরজা খুললাম যে তারপরও যদি দেখতে পারি। দরজা খোলার সাথে সাথে আমি স্ট্রেট তাকালাম, কিছু নেই, ক্লিন। এরপর হঠাৎ করে আমার খেয়াল আসলো যে আমি যখন পা মুভ করার ভিউটা দেখি তখন আমি বিছানার উপর কাপড় দেখতে পাই, একটা ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ। সাথে সাথে আমি বাম দিকে চোখ দিই, বিছানায় কিছুই ছিল না। আমি এটার অ্যান্সার এখনো পাইনি, হোয়াট ওয়াজ দ্যাট।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বাসার আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমরা একটু পরে শুনবো। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাকে মাহফারা এসএমএস করেছেন, মাহফারা তাবাসুম, তিনি এসএমএস করেছেন আজকে প্রথম তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। লিসা আমাকে এসএমএস করে বলেছেন খুব সিক তবু ভূত এফএম শুনছি, আপনার জন্য অনেক দোয়া থাকলো, খুব দ্রুত সুস্থ হন আপনি। ইরিন আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, উর্মি দুনিয়া ঢাকা থেকে এসএমএস করেছেন, বারান্দায় বসে তিনি একা ভূত এফএম শুনছেন, ভয় পাচ্ছেন আমাকে। অ্যাডভোকেট অপু, অনিক, জিম, জোহা, জিকরা, সজীব, তারপরে অর্পণ, তারা সবাই বলছেন যে আজকের সব স্টোরি নাইস, উই লাভ ভূত এফএম, এবং তারা আমাদেরকে সোনার পার থেকে স্টি পাঠিয়েছেন আমাদেরকে। এছাড়াও মোস্তাক এসএমএস করেছেন শান্তিনগর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে অ্যাডন। এছাড়াও মিজান সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, সালমা কালীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, হাশেম সিলেট থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে আমার ওয়াইফ রুনা আমার হেডফোনটা নিয়ে টানাটানি করছে, আমার মনে হয় যে দুটো হেডফোন রাখা উচিত তাহলে আমাদের। এছাড়াও এসএমএস করেছেন আফরিন, এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রাসেল বিন সিদ্দিক, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আসিফ খুলনা থেকে, এইচএসসি এক্সাম শেষ, ভালো লাগছে আমাদেরকে। ছাড়াও তরিকুল এসএমএস করেছেন ঢাকা থেকে আমাদেরকে, ছাড়াও মোহাম্মদপুর থেকে জুনায়েদ এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আরো ভয়ের কাহিনী শুনতে চাই, আমি ভূত এফএম এর বিগ ফ্যান। ওকে, আমাদেরকে আখি গাজীপুর থেকে এসএমএস করেছেন, হারুন আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, রিমন আমাদের এসএমএস করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে এস এম মহসিন এসএমএস করেছেন। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে ফেলি নাকি, একটা মনে হয় ব্রেকে যেতে হবে, আমাদের একটা ছোট্ট ব্রেক আছে, এবং ব্রেকের পর আমরা আরো নতুন ঘটনা নিয়ে আসছি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। এবং যে ব্রেকে যাওয়ার আগে বলে যায় যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ একজন, এবং আপনারা তাকে সবাই চেনেন, এবং আপনাদের অনেকেরই হয়তো আপনারা অনেক পছন্দও করেন, সেরকম একজন মানুষ আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন, এবং তিনি আজকে এই মুহূর্তে স্টুডিওতে নেই, আমাদের তার ঘটনাটি সংগ্রহ করে নিয়ে এসেছেন আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ, এবং সাদ চেষ্টা করছেন রেগুলার আপনাদেরকে এরকম জমজমাট ঘটনা উপহার দিতে। সুতরাং যারা ঘুমিয়ে পড়বেন তাদেরকে বলে রাখি যে ঘুমিয়ে পড়লে লস, কারণ আজকে আমাদের সঙ্গে থাকবেন মেহরিন। আপনারা সবাই গান শুনেছেন এবং গান শুনে সবাই চেনেন মেহরিনকে। এবং তার পরপরই আমরা আরেকটা ঘটনা আপনাদের শোনাবো, যেটা ঢাকা মেডিকেল কলেজ বা আপনারা কোন একটা মেডিকেল কলেজের যিনি মোটামুটি মানে এই সমস্ত কাজের সাথে জড়িত সেইরকম একজন মানুষ আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করবেন। সুতরাং আপনারা মেডিকেল কলেজের ঘটনা শুনতে চান, সেরকম ঘটনা আমাদের কাছে রয়েছে এবং মেহেরিন তো আমাদের সঙ্গে থাকবেনই, সুতরাং আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি ব্রেকের পরেই। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:32। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি আর একটা ঘটনা পড়তে চাচ্ছি এই মুহূর্তে, এবং এই ঘটনাটা না পড়লে অন্যায় হবে, কারণ তা যিনি লিখেছেন তার পক্ষে তো স্টুডিওতে আসা সম্ভব না, তিনি দেশের বাইরে থেকে আমাদের ইমেলটি পাঠিয়েছেন। সো আমি তার ঘটনাটি পড়ে শোনাচ্ছি তিনি যেভাবে লিখেছেন। হ্যাঁ রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নাম ননীগোপাল মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলাতে, এটা হচ্ছে ধূপগুড়ি এলাকায় থাকি। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যিকারের ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রায় 4 বছর আগেকার কথা, সময়টা ছিল 2009 সালের জুন মাস। আমাদের বাড়ির পাশে একটি ছেলে নতুন বিয়ে করার এক মাসের মধ্যে অসুখে পড়ে মারা যায়। আমাদের বাড়ির পাশেই কিছুটা দূরে একটি নদী আছে, সেখানেই সে ছেলেটিকে সমাধি দেওয়া হয়। মাঝখানে বলে রাখা ভালো যে গরমের সময় প্রায় রাতের বেলা আমি আর আমার কিছু বন্ধু মিলে সেই নদীর পাড়ে বসে আড্ডা দিতাম। কোন একদিন হালকা জ্যোৎস্না রাতে আমি আর আমার এক বন্ধু আনন্দ সেই নদীর পাড়ে যাই। তখন সময় 11:11:30 হবে। আমরা দুজনে মিলে গল্প করছিলাম, এমন সময় আমি দেখছিলাম যে যেখানে সেই ছেলেটির সমাধি করা হয়েছিল সেখান থেকে একটি লোক হাঁটতে হাঁটতে জলের মধ্যে নামল। আমরা দুজনেই সেটা লক্ষ্য করলাম এবং ভেবে নিলাম যে কোনো লোক হয়তো সেখানে মাছ ধরতে এসেছে। এরপর দেখলাম লোকটি জলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে। সে কোনো রকম শব্দ করছিল না বা জলের ওপর দিয়ে হাঁটার সময় কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এমন সময় আমার বন্ধু আনন্দ সেই লোকটিকে বলে উঠল, কি দাদা, মাছ কেমন পেলেন? কিন্তু সেই লোকটি কোনো উত্তর দিল না, বরং সেখানে দাঁড়িয়ে পড়ল আর আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দুটি একদম সাদা ছিল আর বাতাসে কেমন যেন একটা বৃষ্টি পড়া পড়া গন্ধ, মানে একটা বিশ্রী পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছিলাম। আমরা কিছুটা ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা মানুষ না অন্য কিছু। এভাবে প্রায় 2 মিনিট কেটে গেল, সে একইভাবে তখনও আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরাও কিছুটা অবাক হয়ে সেই লোকটির দিকে তাকিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে পাশের এক বাঁশঝাড় থেকে দুটি আগুনের গোলা সেই চিতাটার ওপর ফেটে পড়ল। আমি কিছুটা ভীত ভেবে মানে হয়েই আনন্দকে বললাম, চল বাড়ি যাই, আমাদের এখানে থাকা ঠিক হবে না। আমরা যখন চলে আসছিলাম সেই লোকটি তখনও আমাদের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। বাড়িতে আসার পরে রাতে ভালো করে ঘুমোতে পারিনি। তাছাড়া অনেকেই রাতে সেই নদীর পাড় দিয়ে যাবার সময় দেখেছে যে সেই লোকটির চিতার পাশে বসে কেউ খুব করুণ সুরে কান্না করছে, কিন্তু কেউই সেই চিতার সামনে যেতে সাহস পায়নি। এটাই ছিল ঘটনা, এবং ঘটনাটি পড়লাম আমি সবকিছু মিলে। আপনারা যারা হচ্ছে ওই অঞ্চলে গিয়েছেন জলপাইগুড়ি সেই এলাকায় গেলে আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবেন যে কিরকম হতে পারে ঘটনাটা। আমি আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই SMS এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সেটা। মিন্টু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো খুব ভালো হচ্ছে। নাসিম আমাদের রসুলপুর থেকে SMS, রক্সি আমাদের SMS করেছেন BCC রোড থেকে, আমাদেরকে মারুফ কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, সাজ্জাদ আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে বাসার ভেতরের গল্প শুনলে মনে হয় সব যেন আমার বাসায় হচ্ছে। এটা মনে হয় অনেকেরই হয়। জুয়েল আমাদের SMS করেছেন, আমাদেরকে SM সৈকত SMS করেছেন, আমাদেরকে প্রশ্ন বগুড়া থেকে SMS করেছেন, সঞ্জিদা আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, ডার্কেস্ট আমাদের SMS করেছেন আলিম সহ আরো অনেকে। আমরা আরো অনেক SMS এখনো জমা আছে, সেই SMS নিয়ে আসছি। তবে তার আগে আরো একবার আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে, এবং আমি আপনাকে অনুরোধ করব আপনার নাম, আপনার ঠিকানা অর্থাৎ আপনার পরিচয় দিয়ে তারপর আপনার গানটি শুরু করতে।
হাই লিসেনার্স, আমি ইয়ান বলছি নরসিংদী থেকে। আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। প্রথমেই যারা শুনছেন তাদের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনা শুরু করছি। রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে 2011 সালের ঘটনা। আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি বা করতাম না। 2011 সালে আমার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি অনেক জায়গাতে অ্যাডমিশন দিই, সো আমাকে টাঙ্গাইলে যেতে হয়। সো ঘটনাটা হয়েছে সম্পূর্ণ টাঙ্গাইলে যাওয়ার পথে। রাসেল ভাই, আমি যখন আমি টাঙ্গাইলে যাওয়ার জন্য সন্ধ্যা 7টায় বাসে উঠি, সো আমার ধারণা ছিল হয়তোবা 4 ঘন্টার মধ্যেই অথবা রাত 11টার মধ্যে আমি টাঙ্গাইলকে পৌঁছাবো। কিন্তু রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, সো অনেক জ্যাম থাকার কারণে আমাকে 11টার সময় যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে আমার একটু লেট হয়ে গেল, 12:30টার সময় আমি গিয়ে পৌঁছালাম। সো বাসটা আমাকে যেখানে নামিয়ে দিয়ে গেল সেখান থেকে আরো 10 কিলোমিটার অথবা 12 কিলোমিটারের আরো দূরত্ব ছিল, যেটি কিনা আমাকে CNG অথবা আবারও কোনো একটা বাসে করে যেতে হতো। কিন্তু অতরাত্রের বেলায় রাসেল ভাই, আমাকে যেখানে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল একটি CNG পেট্রোল পাম্প। সেখানে কোনো মানুষজন ছিল না, শুধুমাত্র সোডিয়াম লাইটের হলুদ বাতিগুলোতে আমাকে আবছা আবছা দেখা যাচ্ছিল। এমনকি কোনো গাড়ি ঘোড়াও ছিল না এত রাতে, আর আমার কাছে টাকা পয়সা বলতে তেমন কিছুই ছিল না, মাত্র 200 টাকা ছিল, আর আমার মোবাইলেরও চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গেছিল। সো আমি যে আমার মামার সাথে দেখা করব, সো আমি যে আমার মামার সাথে কোনোভাবে কমিউনিকেট করব তারও কোনো উপায় ছিল না। সো আমি একটু ভয় পাচ্ছিলাম রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে। হঠাৎ দেখলাম 3 জন লোক, তারা আমার দিকেই আসছে। আমি প্রথম প্রথম ঘটনাটাকে তেমন একটা পাত্তা দিলাম না, কিন্তু আবার পরক্ষণে চোখ পড়তেই দেখলাম তারা আমার দিকে আসছে এবং খুবই ক্ষিপ্ত গতিতে তারা ছুটে আসছে। সো আমি ব্যাপারটা দেখে খুবই ভয় পেয়ে গেলাম এবং আমি ভাবতে লাগলাম যে এখন কি করব, কোন দিকে দৌড়াবো, সামনের দিকে নাকি পিছনের দিকে, কিছুই ভাবতে পারতেছিলাম না। রাসেল ভাই, যখন লোক তিনটা প্রায় আমার হাতের কাছে চলে আসছে 2 থেকে 3 হাত, তখন হঠাৎ করে কোথেকে একটা CNG চলে আসলো। আমি নিজেও বুঝতে পারলাম না, আমি কোনো কিছু জিজ্ঞাসা না করি, CNG ড্রাইভারকে না দেখি, কোনো কিছুই না জেনে আমি CNG-র মধ্যে উঠে পড়লাম। উঠে যেন হাত ছেড়ে বাঁচলাম, যেন মনে হলো খুব বড় একটা বিপদ থেকে আমি বেঁচে গেছি। যা রাসেল ভাই, CNG ড্রাইভারও আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করি ওনার CNG নিয়ে স্টার্ট উনি শুরু করলেন চলো। যাই হোক, খানিকক্ষণ পর আমার চোখ পড়ল লুকিং গ্লাসের দিকে, দেখলাম খুবই একজন সুন্দর মানুষ, যার কিনা সাদা সাদা কতগুলা দাড়ি ছিল, এমনকি তার চোখের ভ্রুগুলাও ছিল সাদা সাদা। তাকে দেখে মনে হচ্ছিল খুব পবিত্র কোনো কিছু আমার সামনে বসে আছে। যা রাসেল ভাই, সে আমাকে প্রথম কথাতে সমর্থন করলো, তুই কোথায় যাবি? সে আমার থেকে যতই বয়সে বড় হোক, এখানে বলে রাখা ভালো তার বয়স 80 থেকে 90 বছর হবে, সে আমার যতই বয়সে বড় হোক প্রথম সম্বোধনে কেউ কাউকে তুই করে বলবে এটা আমার অথবা কাউরই কাম্য নয়। যা হোক, আমার মনের মধ্যে তখনও একটা ভয় কাজ করতেছিল যে হয়তো বা ওই লোকগুলার হাতে পড়লে আজকে আমার সব কিছু চলে যেত, আমার টাকা পয়সা সব। আমি তাকে বললাম আমি একটু সামনে যাব। উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, তুই কি তোর মামার বাসায় যাবি, তোর নাকালকে পরীক্ষা? আমি কিছুতেই যেন মেলাতে পারলাম না, এই লোকটাকে তো আমি কখনো আগে দেখিনি, কখনো তো আমি চিনি না, তাহলে উনি কিভাবে বুঝতে পারলেন যে আমি কালকে পরীক্ষা দেওয়ার জন্য আসছি টাঙ্গাইল, আমি আমার মামার বাসায় থাকব। যা হোক, তখনও আমার মনের মধ্যেই সেই আগের ঘটনার ভয়ের রেশটা থেকে গিয়েছিল। উনি আমাকে বারবারই বলতে লাগলেন, তুই কি নামাজ পড়িস, তুই কি ভালো কাজ করিস? আমি তাকে বললাম আসলে সময়ের চাপে, কাজের চাপে নামাজ তেমন একটা পড়া হয় না। উনি আমাকে একটা ধমক দিয়ে বললেন, তুই কেন নামাজ পড়িস না? মনে হচ্ছিল যে উনি আমার কত পরিচিত, উনি আমার একজন গার্জিয়ান। যাই হোক, আমি ওনাকে বললাম হ্যাঁ আমি নামাজ পড়বো, ভালো পথে চলবো। তখন রাসেল ভাই, আমার কোনোভাবে বোধগম্য হচ্ছিল না যে উনি এসব কথা কেন আমাকে বলতে যাচ্ছেন, আরও তো অনেক কথা থাকতে পারে। যাক রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার মামা যেখানে থাকেন সেটা হচ্ছে একটা রেস্ট হাউস, এবং সেই রেস্ট হাউসে যাওয়ার আগে 10-12 গলি আমাকে পার হতে হয়। সো আমি যদি ড্রাইভারকে ডান বামে ডিরেকশন না দেখাই তো তাহলে হয়তো বা তার পক্ষে সম্ভব হবে না আমাকে পৌঁছে দেওয়া। বাট উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ঠিক ভাবে আমার মামার রেস্ট হাউসের সামনে পৌঁছে দিলেন। আমি আবারও তৃতীয়বারের মতো খুবই অবাক হলাম যে উনি এই কাজটা কিভাবে করলেন। আমি যদি ওনাকে না বলি যে কিভাবে আসতে হবে, উনি তো আমাকে কখনোই সঠিক পথে বা সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন না। আমি একটু ভয় পেলাম তখন, যদিও সেই আগের ভয়ের রেশটা আমার মধ্যে অনেকটা থেকে গিয়েছিল। আমি সিঞ্জি থেকে নামলাম, নামার পর দেখলাম সেই লোকটাও নামলো। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, দাদু ভাড়া কত হবে? উনি বললেন, তোর যা মনে হয় তুই তাই দে। আমি জানতাম হয়তোবা ভাড়া 100 টাকার কম হবে না। তারপরও একটু চালাকি করলাম অত রাতে। আমি তাকে বললাম, দাদু আমি যদি আপনাকে 50 টাকা দিয়ে হবে না? উনি বললেন, হ্যাঁ হবে, সমস্যা নেই। আমার কাছে জাস্ট 200 টাকা ছিল, তাও 2টো 100 টাকার নোট। আমি তাকে একটা 100 টাকার নোট বের করে দিয়ে বললাম, নিন। উনি আমাকে বললেন, আমার কাছে ভাঙতি নেই। আমি বললাম, কেন আপনার কাছে ভাঙতি নেই কেন? আপনি তো সারাদিন ধরে সিএনজি চালিয়েছেন। উনি একটু মুচকি হেসে দিয়ে বললেন, আমার কাছে ভাঙতি নেই। যা হোক, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো রাসেল ভাই, যে রেস্ট হাউসে আমার মামা থাকেন তার সামনে ছিল এক বিরাট শিব মন্দির। হিন্দুদের যে শিব দেবতা থাকেন তার বিশাল একটা মূর্তি আমি আমার সামনে তখন দেখতে পাচ্ছিলাম, এবং তখন পরিবেশটা ছিল খুবই ভয়ানক, কারণ আমার মামার রেস্ট হাউসের পিছনে ছিল খুব ভয়ানক একটা জঙ্গল। যা হোক, আমার মোবাইল আমি আগেই বলেছি অফ ছিল, সো মোবাইলের টর্চটাও জ্বালানোর কোনো উপায় ছিল না। সম্পূর্ণ অন্ধকার অবস্থায় আমি উপরের দিকে উঠতে থাকলাম, মনে মধ্যে ভয় ছিল, ভয় নিয়ে আমি আস্তে আস্তে উঠে থাকলাম। ওদিকে যখন আমি এসে আমার মামার রেস্ট হাউসের ফ্ল্যাটে নক করলাম, তখন দেখলাম অনেকক্ষণ ধরে কোনো সাড়া নেই। এখানে একটা ঘটনা হয়েছে যে আমার মামা আমাকে ফোন করে না পেয়ে ঘুমিয়ে পড়েছেন। 2-3 মিনিট পর উনি আসলেন, এসে ঘুম ঘুম চোখে আমাকে বললেন, কি ব্যাপার, তোর এত কেন দেরি হলো? রাসেল ভাই বিশ্বাস করবেন না যে আমি যখন ভিতরে ঢুকে পড়েছি তখন আমি সম্পূর্ণ ভুলে গেছি যে নিজে কেউ আমার জন্য দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে তার সিএনজি ভাড়া নেওয়ার জন্য। আমি ভিতরে ঢুকে সম্পূর্ণ সবকিছু ভুলে গেলাম এবং যথারীতি হাত মুখ ধুয়ে খেতে বসলাম। যখন আমি খাবারটা তুলে মুখে নিব তখন আমার হঠাৎ করে সেই সিএনজি ড্রাইভারের কথা মনে পড়ল। আমি তৎক্ষণাৎ খাওয়াটা রেখে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, গিয়ে দেখলাম উনি ঠায় দাঁড়িয়েছেন উল্টো দিকে তাকিয়ে, তার সিএনজিটাও ঠিক জায়গা মতোই আছে। আমি তখন বাথরুম থেকে হাতটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে আমি আমার মামাকে বললাম, মামা আমার তো এরকম সিএনজিতে নিচে দাঁড়িয়ে আছে, আমার 50 টাকা লাগবে। মামা আমাকে 50 টাকা দিলেন। আমি 50 টাকা নিয়ে যখন নিচে নামবো, নিচে নামার আগে আমি আরেকবারও তাকালাম, দেখলাম লোকটা ঠিক আগের মতো ঠায় দাঁড়িয়েছে, তার সিএনজিটাও ঠিক সেখানেই। রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, আমি মাত্র 20-25 সেকেন্ড সময় নিয়েছি, খুব বড় বড় পা ফেলে খুব বড় বড় স্টেপ দিয়ে আমি তিনতলা নেমেছি, এবং সাথে করে আমার মামার কাছ থেকে একটা টর্চ লাইটও নিয়ে এসেছি। সো মাত্র 20-25 সেকেন্ড যখন পর আমি নামলাম, নেমে গিয়ে দেখি নিচে সিএনজিও নেই, তার ড্রাইভারও নেই। আমি যেন আকাশ থেকে পড়লাম, মাত্র 20 সেকেন্ড আগে যাকে দেখলাম সে এখন কোথায়? রাসেল ভাই এখানে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। প্রথম কথা, সেই প্রথম থেকেই যে লোকটা আমাকে কেন তুই করে বলল, উনি আমাকে অনেক ভালো ভালো কথা বলছেন। ফার্স্ট কথা হচ্ছে উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন। সেকেন্ড কথা হচ্ছে আমি যখন তাকে দেখলাম মাত্র 20-25 সেকেন্ডের মধ্যে রাসেল ভাই উনি হুদা হয়ে গেলেন। মাত্র 20-25 সেকেন্ডের মধ্যে একটা লোক সিএনজি নিয়ে যদি যায়ও তাও তো তার সিএনজি স্টার্টের শব্দ আমি পাবো, কিন্তু অবাক করা ব্যাপার আমি কোনো সিএনজির আওয়াজের কোনো শব্দ পাইনি, সেখানে কোনো সিএনজি ছিল না। আর রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখা ভালো, লাস্টের যে গলিটা ছিল আমার মামার রেস্ট হাউসের পথে সেটা ছিল বেশ বড়, সো উনি যদি সিএনজি নিয়ে চলেও যায় স্টার্ট, আমি যদি কানে নাও শুনি তাও আমি ওনাকে দেখতে পাবো, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এত তাড়াতাড়ি একজন লোক সিএনজি নিয়ে যাবে সেটা আমার বোধগম্য ছিল না। আর সব থেকে যেটা আশ্চর্য বিষয়, একটা সিএনজি চালক আপনাকে এত রাত্রের বেলায় পৌঁছে দিবে এবং কোনো পেমেন্ট কিছু না করেই চলে যাবে। সো এই জিনিসটা আমি খুবই খারাপ লেগেছে, এবং আমি আশা করি রাসেল ভাই এই ঘটনাটা যদি অন্য কারোর সাথে ঘটে তারাও এর কোনো উত্তর খুঁজে পাবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন এই মুহূর্তে, এবং আমি বলছিলাম যে বাসায় তার বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং অনেকেই অলরেডি বলেছেন, যেমন স্বপন বলেছেন যে রাসেল ভাই প্রতিদিন অপেক্ষা করি ফ্রাইডে কবে আসবে, আজ শুরুটা খুব ভালো হয়েছে, শুরু যে ঘটনাগুলো ছিল তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মোহাম্মদ সাইফুল লিখেছেন, ভূত FM আমি একজন নিয়মিত শ্রোতা, আমার খুব মনে কষ্ট, আমার এসএমএস পড়া হয় না, আপনার এসএমএস আমি পড়ে ফেললাম। সামি মিরপুর ডিওএইচএস থেকে আমাদের এসএমএস করে বলেছেন যে আজকে ঘটনাগুলো জোস হচ্ছে এবং হেডফোনটা তার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট করে তিনি ভূত এফএম শুনছেন। নিশান আমাদের এনএসইউ থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া গল্পটা ভয়ঙ্কর ছিল, তিনি এখন টাঙ্গাইলে তিনি ফ্রেন্ডের বাসায় বেড়াতে এসেছেন, কি যে করি খুব ভয় লাগছে তাই লিখেছেন। রিপন আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে এবং তিনি বলছেন রাসেল ভাই আজকের ঘটনা আজকে একটু লেট হয়ে গেছে, আরো অনেক ধরনের আরো অনেক ঘটনা এখনো ওয়েট করছে আপনার জন্য, সো চিন্তার কোনো কারণ নেই, লেট হলো কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায় এবং আমাদের সাথে এখন যিনি ঘটনাটি বলছেন তিনি আমাদের প্রথম মানে গেস্ট ছিলেন, এখন তিনি আবারও ফিরে আসছেন, নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন।
থ্যাংক ইউ রহে। আমি শাহিন, আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি, এটাও আমাদের বাসা নিয়ে। এটা হচ্ছে আমি যে স্টোরিটা একটু আগে বলেছিলাম, ফার্স্ট স্টোরিটা আমাদের ছতলা নিয়ে আর কি। তো আমার ওই কাজিনরা থাকার আগে এই বাসায় থাকতেন আমাদের লোকাল মসজিদের ইমাম হুজুর, উনি এবং আমার ওয়াইফ থাকতেন। আগে বলেছি যে এটা স্মল একটা রুম, সো হাজব্যান্ড ওয়াইফের জন্য ভাড়া দেওয়া হতো শুরু থেকে। তো ওনাদের ছোট দুটো বাচ্চা ছিল আর কি। আফটার ওয়াইল ওনারা বাসাটা শিফট করেন আমাদের বাসা থেকে, মানে ওনার বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর স্পেস হচ্ছিল না, তো অনিচ্ছা থাকা সত্ত্বেও উনি বাসাটা চেঞ্জ করেন আর কি। তো ওনার ওয়াইফ যে ছিল আর কি, আমরা ভাবি বলতাম হুজুরের ওয়াইফ, ওনার সাথে আবার আমাদের বাসার সবার বেশ ভালো খাতির ছিল। তো ওই ছোট বাচ্চারা যখন থাকতো তখন হুজুর সকালে বের হয়ে গেলে ভাবি ওনাদের নিয়ে আমাদের বাসায় চলে আসতো, সারাদিন বাসায় থাকতো। তো আমার সাথে ভাবির খুব ভালো একটা রিলেশন হয়ে যায়। তো বাসা ছাড়ার পরও যেটা হয়, ভাবি মাঝে মাঝে আমাদের আসতেন বাচ্চা দিয়ে। তো এরকমই একটা দিনের ঘটনা, ভাবি আমার বাসায় আসছেন বিকালের দিকে, সন্ধ্যা বিকালের মাঝামাঝি টাইমে। তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিল, ভাবি উজু করে আসলো, আমরা দুজনে নামাজ পড়া শুরু করলো পাশাপাশি মাগরিবের নামাজ। তো ওই টাইমটাতে আমি ছিলাম গেস্ট রুমে, গেস্ট রুম থেকে আমাদের মাস্টার বেডরুমটা বেশ খানিকটা হেঁটে আসতে হয়। তো আমি বসে আছি গেস্ট রুমে, হঠাৎ করে ঘরের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলাম, মানে কিছু একটা, সামথিং ইজ হ্যাপেনিং এরকম কিছু একটা। তা আমি সাথে সাথে উঠে চলে আসলাম গেস্ট রুম থেকে, আমি সোফায় বসেছিলাম, এসে দেখি যে কোনো রুমে কেউ নেই, ড্রয়িং রুম ফাঁকা, ডাইনিং রুম ফাঁকা। তা আমি ডাইরেক্ট চলে গেলাম বেডরুমের দিকে, গিয়ে দেখি যে সবাই বেডরুমে আসছে, বাকি কয়জন ছিল। তো আমি দেখতে চেষ্টা করলাম কি হয়েছে, সামনে আগায় গেলাম, সামনে আগে যাওয়ার পর দেখলাম ভাবি উনি নামাজই ছিলেন, জানামাজের উপর বসা, ওনার হাতটা উনি মুভ করছেন হরাইজন্টালি এবং কন্টিনিউয়াসলি মুভ করছেন সেম স্পিডে, এবং স্বাভাবিকভাবে একটা মানুষ এভাবে কখনো করবে না,
মানে বাতাস করার মতো
লাইক হাত দিয়ে কাইন্ড অফ এরকম, এবং ওনার হাত থামানো যাচ্ছে না। পাশে ওনার ছেলে ছিল, ও গিয়ে বসলো, বসার পরও কোনো কাজ হচ্ছে না, উনি কন্টিনিউয়াসলি এরকম করছেন। আম্মা নামাজি ছিল, আম্মা তখন আত্মীয়তে ছিল, আম্মা নামাজ ছেড়ে দিল এই অবস্থা দেখে, নামাজ ছেড়ে দিয়ে ওনাকে ধরলো, ধরে ভাবিকে জিজ্ঞেস করলো যে তোমার কি খারাপ লাগতেছে। এটা বলার পর ভাবি উত্তর যেটা দিল সেটা ছিল এরকম, রুগীকে পানি দেন, দ্যাট ইজ উনি রুগী বলতে ওনার নিজেকে মিন করছেন এবং ওনাকে পানি দিতে বলতেছেন, বাট উনি বলতেছেন অন্য কাউকে সম্বোধন করে রুগীকে পানি দেন। আম্মা ব্যাপারটা তখন সাথে সাথে ক্যাচ করছে, করার পরে আম্মা বলছে যে আচ্ছা ঠিক আছে পানি কে দিবে, কোশ্চেন করছে। তারপরে ভাবি আবার বলল ওনার ছোট ছেলেকে দেন, তো ওনার ছোট ছেলে যে ছিল ওকে বলা হলো, টেবিল থেকে পানি নিয়ে আসলো, পানি দেওয়ার পর পানি খাওয়া অবস্থায় কিছুক্ষণ পর আম্মা আবার ওনাকে কোশ্চেন করলো যে আপনারা ওনার সাথে কবে থেকে আছেন, মানে আম্মা সম্ভবত বুঝতে পারছে যে এটা জিন বা এরকম কিছু একটা হবে। তো ভাবি আনসার দিল আমরা তো অনেক আগে থেকেই ওনার সাথে আছি, আপনাদের বাসায় যখন উনি ছিল তখন থেকে আমরা ওনার সাথে আছি, আমরা বা আমি এরকম কিছু একটা বলেছিল। তো এটা বলার পর আম্মা আবার জিজ্ঞেস করলো যে আপনি কি ওনার কোনো ক্ষতি করবেন না? তো তখন সে আনসার দিল না আমরা তো ওনার কোনো ক্ষতি করব না। এই কথাটা শেষ করার সাথে সাথে ওনার ওয়েভিংটা থেমে গেল, উনি সেন্সলেস হয়ে পড়ে গেল। এরপর ওনাকে ওখান থেকে উঠে বিছানায় শোয়ানো হয়েছে, আম্মা মাথায় পানি টানি দিছে, হাত ভুলে দিছে। কিছুক্ষণ পর তার সেন্স আসে এবং তাকে জিজ্ঞেস করা হয় যে ভাবি আপনার কি হয়েছিল, এরকম পড়তেছিলেন কেন, হি ক্যানট রিমেম্বার এনিথিং, হি ক্যানট রিমেম্বার এনিথিং, তার কিছুই মনে নেই। এবং পুরো ঘটনাটা 5 থেকে 6 মিনিটের ঘটনা, বাট এরকম কিছু যে ঘটছে ভাবি এটা মেনে নিতে পারতেছিলেন না। উনি বলেন আমি তো নামাজে দাঁড়াইছিলাম, এরপরে আমি তো আর কিছু মনে করতে পারতেছি না। এটা ছিল আমার ঘটনা ভাই।
শাহিন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ঘটনার অনেক প্রশংসা পাচ্ছি আমরা অলরেডি। আমাকে টিটো যশোর থেকে এস এম এস করেছেন আমাকে বৃষ্টি, আমাকে এছাড়াও এস এম এস করেছেন মুস্তফা নিউ মার্কেট যশোর থেকে, এবং আমাকে তিনি বলছেন যে ভোটগ্রহণ শোনার পরে তিনি টয়লেটে যেতে তার খুব সমস্যা হয়। ফয়সাল চিটাগাং থেকে আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন জসিম, এছাড়াও সোহেল আমাদেরকে এস এম এস করেছেন চিটাগাং থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম। মিজানুর রহমান আমাদের এস এম এস করেছেন, এছাড়াও সাথী বরিশাল থেকে এস এম এস করেছেন, তিনি বলছেন আজ সবগুলো ঘটনা ভালো হচ্ছে। সোমা আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন আমার 5 বছরের ছেলে স্পর্শ ঘটনা শুনছে। আচ্ছা, আমাকে এছাড়াও এস এম এস করেছেন যে এছাড়াও দেখতে পাচ্ছি নাহিদ এস এম এস করেছেন দিদার নারায়ণগঞ্জ থেকে, ডিজে লিঙ্কন আমাদের চট্টগ্রাম থেকে, ফুর্তি তানিয়া আমাদের এস এম এস করেছেন রানা রাজশাহী থেকে এস এম এস করেছেন, আলভিদা তানভীর এস এম এস করেছেন আমাদেরকে আই লাভ ভূত এফ এম, এটা তার এস এম এস। আমাকে রসি এস এম এস করেছেন, আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি শাওন মাহি আমাদের এস এম এস করেছেন, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে ভাই স্টোরিগুলো অসম লাগছে আমাদেরকে। সব প্রমি এস এম এস করছেন আমাদেরকে হাশেম সিলেট থেকে, থ্যাংকস শাহিন ভাই, এটা জানিয়েছেন তিনি, সুন্দর নিশ্চয়ই ঘটনাগুলো ভালো লেগেছে সেই জন্যই ধন্যবাদটা। আমাদেরকে ফাহাদ বাড্ডা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দীপ্ত, এছাড়াও দেশি এসএমএস করেছেন আমাদের দেশি এমিনেম, আচ্ছা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে বিপ্লব, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব এতক্ষণ অনেকেই যেটার জন্য অপেক্ষা করেছিলেন, আমরা জানি যে আমাদের সঙ্গে একজন স্পেশাল মানুষ আজকে রয়েছেন, তিনি মেহরিন, এবং তিনি তার ঘটনা শোনাবেন। আপনারা সবাই গান শুনে অভ্যস্ত তার, কিন্তু হয়তো এরকম প্যারানর্মাল কোনো ঘটনা যে তিনিও শেয়ার করবেন এটা কখনো ভাবেননি, তো আমরা তার কাছ থেকে শুনে নেব তার জীবনের ঘটনা। চলুন শুনে আসি এবং জেনে আসি মেহরিন কি বলছেন, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে কিন্তু আমাদের নিতে হবে। আচ্ছা, বিজ্ঞাপন বিরতি আমরা পরে নিচ্ছি, আমরা আগে ঘটনাতে চলে যাচ্ছি। আমার মনে হয় যে আপনারাও খুশি হচ্ছেন ঠিক আমার মতো। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়।
আশা করি সবাই অনেক ভালো আছেন। রেডিও ফুর্তিকে আমার অনেক অনেক ধন্যবাদ, এত অভিনব এবং এত জনপ্রিয় একটি অনুষ্ঠানে আমাকে কথা বলতে বলবার জন্য। আসলে ভূত কথাটা প্রথম শুনলেই মনে হয় যে অন্যরকম একটা কিছু, গা শিউরে উঠবার মতন একটা কিছু, ঠাকুরমার ঝুলি থেকে উঠে আসা নানির মুখে শোনা গল্পের মতন একটা মজার, কেমন যেন টক আমের সাথে মরিচ মাখানো একটা ব্যাপার, যে শুনতেও ইচ্ছে করছে আবার একটু ভয়ও লাগছে, আর দারুণ একটা একটা অনুভূতি। আমাকে যখন সাদ বলল যে একটা ভূতের গল্প বলবার জন্য, আসলে আমার জীবনে, হ্যাঁ আমি খুবই মানে বিজ্ঞান ভিত্তিক একজন মানুষ, আমি ভাবতেই পারি না যে আদার ওয়ার্ল্ড বা অন্যরকম বলে কিছু আছে, মানুষকেই আমি মনে করি শ্রেষ্ঠ জীব। কিন্তু আমি তো অবশ্যই আমাদের ধর্মীয় গ্রন্থ সহ আমাদের সবসময় টেলিভিশন মানুষের মুখ, এরকম তো আমরা বিশেষ করে মামাদের মুখে আমরা শুনেই থাকি ভূতের গল্প, চলো মুড়ি মাখা খাচ্ছি, ভূতের গল্প শুনছি, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম তো আমাদের সচরাচরই হয়ে থাকে। একবার এরকম হলো যে আমরা খুলনা থেকে আসছি ঢাকায় ফুল ব্যান্ড একই গাড়িতে, সেখানে নিতে হবে রাস্তায়, তখন বাজে হয়তো রাত 2-3, তো তখন আমাদের মন্টু ভাই বলে উঠলো যে এখানে কিন্তু বাদল ভাই আমার গাড়ি চালাচ্ছিল, তো বাদল ভাই এখানে কিন্তু ভূত আছে, একটা মহিলা সাদা কাপড় পরে এখান থেকে হাঁটে এবং এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এবং উনি যেভাবে একটার পর একটা গল্প বলা শুরু করলো, তখন আমার প্রথম মানে আমরা গাড়িতে যে কজন ছিলাম একদম মানে ভয়ে আতঙ্কে, তো যে গাড়ি চালাচ্ছে বাদল ভাই বলছে না না মন্টু ভাই এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছি। মন্টু ভাই বলল সবাই কিন্তু সাবধানেই এখানে গাড়ি চালায়, কিন্তু কেউ এখান দিয়ে পার পেয়ে যেতে পারে না, তো ব্যাপারগুলো একদম ফেলে দেওয়ার মতন না, বলার সময় শোনার সময় হ্যাঁ ভয় পাওয়া যায় ঠিকই। কিন্তু আমি যখন ফ্রান্সে কাজ করতে গেছি তখন একজন ফ্রেঞ্চ আলজেরিয়ান আমার কম্পোজার, তার মুখে যখন আমি শুনলাম যে কি বলছো আমরা একই পৃথিবীতে বাস করি যেখানে সৃষ্টিকর্তারই সৃষ্টি, জিন এবং মানুষ একই সাথে বাস করে। তুমি যে আমার সাথে কথা বলছো এখানে, তুমি জানো না যেখানে হয়তো তারা বসে আছে, তাদেরও এটাই এটাই তাদের পৃথিবী, এটাই তাদের রাজ্য, আমরা তাদেরকে দেখতে পাই না। তো ওর মুখে কথাটা শোনার পর আমার একটা একটা কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত একটা অবিশ্বাস সহ বিশ্বাস জন্মালো, যারে একটা বিদেশির মুখে যদি আমি এরকম কথা শুনি এবং আমি যদি এটাকে একেবারে নন সায়েন্টিফিক বলে উড়িয়ে দিই তাহলে ব্যাপারটা ঠিক হয় না। এবং এখন মানে আমি মনে করি যে মানুষের এক একটা ফেজ লাইফে, জীবনের এক একটা সময় বা পর্যায়ে মানুষ বিভিন্ন রকমের জিনিস বিশ্বাস করতে পারে, বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করার প্রয়োজনীয়তা বোধ হয়। তো বিভিন্ন কারণে আমি বলবো যে হ্যাঁ, আমি আই ডু বিলিভ। আমার অনেক যেটার জন্য আমি আজকে আপনাদের সামনে কথা বলবার জন্য তৈরি হয়েছি সেটি একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা। এবং আমি যখন আমার পরিবার একটু আধ্যাত্মিক ধর্মীয়, মানে কি বলবো, আধ্যাত্মিক বিশ্বাসবোধ সম্পন্ন পরিবার। আমার মা ভীষণ ভাবে একজন, আমি বলতেই পারি, খাজা বাবা ভক্ত আমার মা। তো ছোটকাল থেকে আমরা দেখে এসেছি যে বিশ্বাস একটা অন্যরকম মাত্রায় প্রচলিত হতে পারে এবং একজন মানুষের বিশ্বাসের শক্তিতেও আমার আস্থা সেই ছোটকাল থেকে জন্মেছে। তো একবার এমন হলো যে আমি তখন ম্যাট্রিক পরীক্ষার্থী, এবং ম্যাট্রিক পরীক্ষার্থীরা সাধারণত একটু ধর্মপ্রাণ হয়েই যায়। তো আমারও সেরকম হলো যে আমার ম্যাট্রিক পরীক্ষার আগে, যাকে আমরা SSC বলি, তো আমি আমার SSC পরীক্ষার আগে একটা শবে বরাত পেলাম। সেই রাতে আমি ঠিক করলাম যে আমি একেবারে মানে সারা রাত আমি কিন্তু আজকে আমি যে শুনে এসেছি মানুষ সারা রাত নামাজ পড়ে, মানুষ সারা রাত আল্লাহকে ডাকে, আচ্ছা আমি দেখি না একটু সারা রাত করি। তখন আমার বছর এক দুই আগে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি খুব নিজেকে মানে দায়িত্বশীল একজন মানুষ, আমি বাসায় নিজেকে ভাবতাম যে ওই সময় মানে মানুষ যখন ওই বয়সটাতে আসলে অনেক কিছুই মাথায় আসে, অনেক কিছুই ভাবনা হয়, মানে একটা অজানার প্রতি একটা আগ্রহ থাকি। তো আমি মনে হলো যে আমার হ্যাঁ, আমি আই প্রে অল নাইট, এবং আমি শুরুও করলাম সেরকম, নামাজে বসলাম, পড়তেও থাকলাম, মাঝে মাঝে একটা ঘুম আসছিল, 5 মিনিট ঘুমিয়েও নিচ্ছিলাম। তারপর একটা সময় এলো, আমাদের বাসাটা ছিল তখন শান্তিনগরে, এবং ওটা একটা ড্রয়িং ডাইনিং একসাথে একটা বড় একটা রুম, মানে একটা কি বলবো, একটা জানালা ছিল যেটা খোলা ছিল আর বাকি সবই দরজা জানালা সবই বন্ধ ছিল। তো আমি রুমে একদম এক প্রান্তে আর জানালাটা আরেক প্রান্তে, জানালার পাশে একটা সোফা যার রং লাল ভেলভেটের, খুব সুন্দর একটা সোফা, আমি আমার মতন আমার কাজ করছি, খুব একাগ্রতার সাথে করছি। এবং যখন ঠিক আজানের সময় তার আগ দিয়ে, আমি হঠাৎই মনে হলো আমার কাছে যে আমার নানা এসেও চেয়ারটাতে বসলেন, এবং উনি বেশ কিছুক্ষণ ওখানে থাকলেন। এবং আমি একটা মানুষ হিসেবে ওটা উপলব্ধি করলাম, একটা কেমন যেন মনো যোগাযোগ ওনার সাথে আমার হলো, উনিও আমাকে আশীর্বাদ করলেন, আমিও আশীর্বাদ নিলাম। এরকম একটি মুহূর্ত আমার জীবনে এলো যেটা আমি আর কাউকে কোনোদিন বললাম না, শুধু বললাম হ্যাঁ আমি বিশ্বাস করি। তারপরে মুহূর্তটা চলে গেল, তারপরে সেই মুহূর্ত আমার জীবনে আর আসেনি, কিন্তু ওই কয়েকটা মুহূর্ত আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবং আপনাদের সাথে আমি এটা বললাম, শেয়ার করলাম, কেন শুধু হয়তো বলবার জন্য যে হ্যাঁ আমি বিশ্বাস করি। আর আসলে ভূতের ভয় এত বড় নয় যতটা মানুষের ভয়। আমাদের জীবনের প্রধান সমস্যাই মানুষ, এবং যদি মানুষের ভয়টা কাটিয়ে ওঠা যায় আমার মনে হয় তাহলে আর ভূত কোনো ভয় নয়। ধন্যবাদ সবাইকে।
আমরা একটু আগে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটি যিনি আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেছেন আমরা তাদেরকে সবাই চিনি, তিনি হচ্ছেন মেহরিন। এবং আপনারা সবাই গান শুনেছেন, আজকে তার কথা শুনলাম এবং ঘটনাটা অসাধারণ ছিল। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে বেশ মানে হৃদয় স্পর্শী ছিল আর কি, অনেকে দেখছি সেটার প্রশংসা করছেন। আজকে এছাড়াও শাহিনের ঘটনার অনেকে প্রশংসা করছেন এবং অনেকেই বলছেন যে শাহিন ভাইয়ের ঘটনা অনেক ভালো ছিল। আমরা খুবই খুশি জেনে যে আপনাদেরকে মানে আপনাদেরকে ভালো লাগে এরকম ঘটনা আমরা উপহার দিতে পারছি। অ্যান্ড থ্যাঙ্কস শাহিন আমাদের এখানে এসে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আজকের এই চমৎকার এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। আপনাকে সেক্ষেত্রে আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড এবং যেটি আপনি মিস করেছেন বা যেটি আপনার খুব ভালো লেগেছে বলে আপনি পুনরায় শুনতে চান সেটি আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন যেটা এখন প্লে করা হচ্ছে, আপনি যদি চান যে এই টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার এই টিউনটির কোড নাম্বার মনে রাখবেন, কোড নাম্বার ইজ 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। এবং এসএমএস পাঠানোটা যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এসএমএস টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমি শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে চাই যে আজকে যদি এমন ঘটনা থাকে যিনি সাধারণত লাশ কাটেন তার জীবনের কোনো ঘটনা যদি আমরা শুনি বা সরাসরি তাকে নিয়ে এসে যদি হাজির করি স্টুডিওতে বা তার ঘটনাটি যদি আপনাদেরকে শোনাই তাহলে কেমন হবে। আমার মনে হয় যে আপনারা সবাই আপনাদের অলরেডি ঘুম ছুটে গেছে এবং আপনারা নিশ্চয়ই এই ধরনের ঘটনা অনেক আগ্রহ নিয়েই শুনবেন। তো সেরকম একটা ঘটনা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কাছে আছে এবং সেই ঘটনাটা আমরা কিছুক্ষণ পরেই প্লে করব, সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন, একটু ধৈর্য ধরতে হবে আর কি। আমি দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে, আমাকে এস এম এস করেছেন নামটা পড়তে পারলাম না, আমাকে এছাড়াও এস এম এস করেছেন রামিসা, লিখেছেন আই লাভ ভূত এফএম। আজকের ঘটনাগুলো কিন্তু সবার কাছে নিঃসন্দেহে ভালো লেগেছে সেটা সবাই উল্লেখ করেছেন। নিঝুম বনশ্রী থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্নেহা ঢাকা থেকে এবং তিনি বলছেন অনেক ভয় লাগছে। হাসনাবাদ বানারিপাড়া বরিশাল থেকে, ভাই শুধু বরিশাল লিখলেই হবে, এত ডিটেল দরকার নাই, দেখা যায় এসএমএস পরে মানে আপনি যে এসএমএস টি পাঠিয়েছেন সেটি অনেক ছোট হয়ে যায় সেক্ষেত্রে। আমাদের শারমিন গুলবাগ থেকে ঢাকা থেকে লিখেছেন এসএমএস করেছেন, আমাদেরকে শুভ্র আমাদের হিলালপুর থেকে এসএমএস করেছেন, কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, মেহেদি 69 সায়দাবাদ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন ডন সজীব, এসএমএস করেছেন মমো, এছাড়াও আমাদেরকে সাকিব শিকদার ওয়ারি ঢাকা থেকে এসএমএস করেছেন, আসিফ ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, শাকিল যশোর থেকে আমাদের এসএমএস করেছেন যশোর মনিহার থেকে, এছাড়াও আমাদেরকে মমো এসএমএস করেছেন রোমান্টিক ভূত, আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, উদয় সিটি ইউনিভার্সিটি হল থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের সাথে অলরেডি নতুন অতিথি এসে যোগ দিয়েছেন তাদের কাছে, প্রথম অতিথির কাছে যাচ্ছি এবং আপনি আপনার নাম এবং আপনার ঠিকানা জানিয়ে তারপরে আপনার ঘটনাটি শুরু করবেন প্লিজ।
হাই লিসেনার, আমি স্বাক্ষর জুরাইন থেকে আসছি, আমি আমার ঘটনা শুরু করছি। আমি তখন ক্লাস 6 কি 7 এ পড়ি, তো আমাদের পাশের বাড়িতে মানে পাশের গ্রামে আর কি একটা অনুষ্ঠান চলছিল দোল পূর্ণিমার উৎসব, তো আমি আর আমার এক মানে বাড়ির চাচাতো ছোট ভাই তো গেলাম হচ্ছে ওইখানে দেখতে অনুষ্ঠান। তো অনুষ্ঠান শেষ করে আস্তে আস্তে প্রায় আমাদের 1টা থেকে 1:30 বাজছিল, তো আমরা শেষ করে আসতেছিলাম। তো শেষ করে আসার পথে মানে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল এবং কি আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার পথে মাঝখানে একটা শ্মশান ঘাট পড়ে, তো আমরা পাশাপাশি মানে কাছাকাছি প্রায় শ্মশান ঘাটের কাছাকাছি আসার পথে তো দেখতে পাচ্ছিলাম যে ধোঁয়া উঠতেছিল একটু। তো আমি চিন্তা করলাম এত রাতে ধোঁয়া তো মানে মানুষজন তো পোড়ানোর কোনো কথা না, এত রাতে ধোঁয়া করতে আসতেছিল দুজনে একটু আস্তে আস্তে আসতেছে আসতেছে। তো হঠাৎ করে যেটা দেখলাম শ্মশানের দিকে চোখ পড়লো দুজনেরই, তো অনেকজন মানুষ মানে লোক দেখলাম যেটা হচ্ছে যাদের হচ্ছে মাথা নাই, হ্যাঁ শরীরে একটা অবয়ব দেখা যাচ্ছে আর হচ্ছে মানে ওই ধুতি পরা ছিল আমাদের ধর্মীয় যেটা ভাষায় বলে, তো ধুতি পরা ছিল আর হাতে ছিল অনেকগুলো ধুনুচি, সবাই মানে নাচতেছে অসম্ভব রকমে, মানে কোনো হুঁশ নাই কিছু নাই মাথা নাই কিছু নাই। তো নাচতেছে নাচতেছে এটা দেখে আমার যে ছোট ভাই ছিল সে হচ্ছে মানে সেন্সলেস হয়ে পড়ছে। তো এখন মানে আমি তখন কি করবো আসলে তখন বুঝতে পারতেছিলাম আমি কি প্রোগ্রামের বাড়ির দিকে চলে যাবো নাকি হচ্ছে আমার নিজের বাড়ির দিকে যাবো, আবার এদিকে আমার ছোট ভাইকেও ফেলে দিতে পারতেছি না। তো এই অবস্থায় মানে আমি নিজেও একটা কনফিউজিং এর মধ্যে পড়ছি। তো একটু পরে দেখতে পেলাম যে আমার এক চাচা মানে আসতেছে, উনি হচ্ছে আবার আমাদের বাড়ি থেকে আসতেছে, উনি হচ্ছে প্রোগ্রামের বাড়িতে যাবে। তো আমি চাচাকে দেখে একটু সাহস পাইলাম, তো চাচাকে বললাম চাচা এই তো অবস্থা এখন মানে কি বলবো। চাচা বললো যে ঠিক আছে আমি তো আছি কোনো সমস্যা নাই, তো তোরা হচ্ছে ওইদিকে তাকাইস না। তো আস্তে আস্তে করে আমি গেলাম, তো যখন আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে পর্যন্ত পৌঁছালাম তো তখনও দেখতেছি আর কি ধোঁয়া উঠতেছে। তো ধোঁয়া উঠার পরে এক পর্যায়ে আর কি চাচা আসছিল, তো মানে তারপরে চাচা সহ আর কি বাড়িতে চলে গেলাম। তো এই হচ্ছে আর কি আমার ঘটনাটা ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এই সময়ে অনেকেই আছেন এরকম যে ঘটনা এখানে এসে শেয়ার করতে পারেন না, বা আপনারা যারা মানে সেই ধরনের সমস্যায় ভোগেন সেরকম একটা ঘটনা আমরা শুনব। একটা রেকর্ড ফাইল আমাদের এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এবং সেটি পাঠিয়েছেন আমাদেরকে আয়েশা ওয়াকার। আমরা সেই ফাইলটি আমরা শুনে আসব এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথির কাছে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই মনে রাখবেন যে আজকে কিন্তু একটি ঘটনা রয়েছে, একটা অদ্ভুত টাইপের ঘটনা, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে আপনারা অনেকেই চান যে এরকম যারা লাশ কাটেন তাদের কাছ থেকে ঘটনা শুনতে, তার একটা ঘটনা আমরা শুনব। সুতরাং আমাদের সাথেই থাকুন, স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলুন শুনে আসি একটা অডিও ক্লিপ।
It's Aisha once again. আজকে আমি যে এক্সপিরিয়েন্সটি শেয়ার করব এটা আমি যখন বাংলাদেশে থাকতাম যে বাসাটিতে থাকতাম এই বাসাটার ঘটনা। তো আমি যে বিল্ডিংটায় থাকতাম এটা ইন্দিরা রোডের একটা জায়গায়, ইটস আ ওল্ড বিল্ডিং এবং এটা পাঁচতলা একটা বিল্ডিং। এমন না যে পুরো বিল্ডিংটাই হন্টেড ছিল, না, বিল্ডিং এর কিছু কিছু অংশ ওয়াজ মিয়ারলি হন্টেড। তো আমরা দোতলায় থাকতাম, এটা আমাদেরই বাড়ি অ্যাকচুয়ালি, সো আমরা দোতলায় থাকতাম এবং দোতলা পুরো দুটো ফ্ল্যাট নিয়ে থাকতাম। যে দুটো ফ্ল্যাট নিয়ে আমরা থাকতাম ও দুটো ফ্ল্যাটের একটি সাইড ওয়াজ ভেরি মানে প্রবলেম ছিল। তো আমি এখানে বাংলাদেশে মুভ ইন করি যখন আমার বয়স মাত্র 13। তো আমি জানি যে বাসাটা একটু প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় একটু ঠাস ঠু শব্দ হতো, মানে আমি এগুলো দিয়ে আমরা সবাই ইউজ টু ছিলাম। বাট যখন আমার বয়স 16 হয় তখন থেকে সব প্রবলেমসগুলো অ্যাকচুয়ালি শুরু হয়। যে প্রবলেমটা সবার আগে আমরা ফেস করা শুরু করি সেটা হচ্ছে আমি বেসিক্যালি একটা সাইডে আমার মা বাবা থাকতো আর একটা সাইডে আমি একা থাকতাম। তো আমার রুমটাই ওভাবে ছিল, তো ওই সাইডে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতাম। যেমন আমি রাতে শুয়ে আছি আমার কানের কাছে এসে কেউ ফু দিচ্ছে, বা আমি হাঁটাহাঁটি করছি আমার চোখের পলকের সামনে একটা শ্যাডো চলে গেল। এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটতো এই মানে এই বাসাটাতে। তো আমরা কিছু টাইমের জন্য দেশের বাইরে যাই, তখন আমাদের বাসায় অনেক মানে আমরা কেয়ারটেকার রেখে যাই। তো আমাদের প্রায় বাসা থেকে কল আসতো যে মানে বাংলাদেশে কল করলে ওরা বলতো যে ভাই আমরা থাকতে পারবো না, এখানে অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা এত প্রবলেম হওয়ার কারণে আমরা চলে আসি, আবার ফেরত চলে আসি। চলে আসার পরে আমরা দেখতে পারি যে এখানে অ্যাকচুয়ালি মানে আমরা যখন আসি তখন কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা কখনো কাউকে বলিনি যে আমাদের বাসে এরকম প্রবলেম আছে। তো ওরা মানে বললো যে আপনারা জানি না কি দেখেন, বাট আমরা এরকম বাচ্চার শব্দ শুনি কান, মানে ওরা এক্স্যাক্টলি কিছু দেখে না, ওরা যা দেখেছে যে শ্যাডোর মতন কিছু একটা নড়ছে, বা বেসিক্যালি যেটা শুনে একটা বাচ্চার শব্দ রান্নার শব্দ শুনে এরকম প্রবলেম হতো। তো এটা ছিল আমার বাসা, আমি যে ফ্ল্যাটটায় থাকতাম ওই ফ্ল্যাটটার ঘটনা। পাঁচতলার ফ্ল্যাটে আমাদের পাঁচতলায় মানে ছাদটা সব সময় বন্ধ থাকে, কারণ ছাদে খুব প্রবলেম হতো। ছাদে দেখা যেত যে মানে আমরা যখন আমরা নাইট গার্ডস থেকে শুনি, নাইট গার্ডরা আমাদেরকে বলেছে যে আমরা দেখেছি যে আপনাদের ছাদে একটা মহিলা মানে হাঁটছে। হ্যাঁ, কোনো অস্বাভাবিক ব্যাপার না, সে জাস্ট রেলিং এর উপরে উঠে হাঁটছে, আর এমনভাবে হাঁটছে যে যখন নাইট গার্ডরা দেখছে পাঁচতলা থেকে তারা বুঝতে পারছে যে এই মহিলাটা তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা জানি যে ছাদে প্রবলেম আছে, দেয়ার ইজ নো ওয়ে আমরা ওই ছাদটা খোলা রাখি, আমরা কখনোই খোলা রাখি না, তো এটা তো হওয়ার কথা না। তো পাঁচতলায় একটা আমাদের একটা ভাড়াটিয়া দিয়ে আমরা ভাড়া দিয়েছিলাম। তো ওরা অনেক পায়েস মানে অনেক ধার্মিক একটা ফ্যামিলি ছিল, দুটা ছেলে মেয়ে আর বাবা মা। তো মা বাবাদের মানে বেডরুমটা বারান্দার সাথে অ্যাটাচ ছিল এবং বারান্দাটা ওই সাইডটায় পুরো গ্রিল, হ্যাঁ, নিচে কিচ্ছু নেই, খালি ওই মানে পুরো পাঁচতলার উপরে, কোনো চোর মোর উঠারও কোনো ওয়ে নেই, এরকম ভাবে ওই ব্যালকনিটা। একদিন উনি মনে হয় রাতে তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠেন, মানে অজু টজু করে সে ব্যালকনিতে যায় মুখ মুছতে তলা দিয়ে, তখন সে দেখে যে ওই জায়গাটাতে একটা মহিলা, মানে মহিলার মতো কিছু একটা, মানে ওখানে মানে অনেক উইয়ার্ড ভাবে সে গ্রিলের সাথে আটকে আছে। এটা দেখে সে এত ভয় পেয়ে যায় যে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপরে ওরা বাসাটা ছেড়ে দেয় আর আমরা পাঁচতলা মানে ভাড়া দিই, মানে আমরা ভাড়া দিলে প্রত্যেকবার এরকম কোনো একটা ঘটনা হোক না কেউ ভাড়া থাকতে চায় না, তো আমরা পাঁচতলায় দারোয়ানদেরকে ভাড়া দিয়ে দিই একটা রুমে, আর ওখানে কেউ থাকে না। আমাদের পুরো বাসাটার মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে স্টেয়ার কেসের মধ্যে অনেক প্রবলেম হয়, পুরা সিঁড়ি, যেহেতু পুরানো আমলের বাসা, উপর থেকে কে নিশ্বাস আছে কিছু দেখা যায় না, মানে সিঁড়িটা ওরকম ভাবে বানানো। তো ঈদের টাইমে যেটা হয়, এটা আমরা সবাই অনেকবার এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে আমাদের ঈদের টাইমে নিচতলা এক দোতলা ছাড়া পুরা বিংটা খালি থাকে, মানে সবাই দেশের বাইরে গ্রামে চলে যায়, তো কেউ উপরে থাকে না, দারোয়ানও উপরে উঠে না। তো একদিন আমি আর আমার কাজিনরা সিঁড়িতে বসে আছি, আমরা যে সিঁড়ির ওখানে বসে আছি আর আমরা জানি যে উপরে কেউ নেই, তখন আমরা শুনি কেউ একজন উপরে হেঁটে যাচ্ছে, লাফাচ্ছে, নিচে নামছে, আবার উপরে যাচ্ছে। তো আমরা না ভয় পেয়ে যাই ব্যাপারটা, আমার কাজিনের ভয় পায় না, ওরা ভাবে স্বাভাবিক কোনো মানে পাঁচতলার উপরে বাচ্চা যাচ্ছে, কেউ একজন আছে। তো আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি জানি যে কেউ নাই, সন্ধ্যালায় উপরে এরকম কি করবে। তো আমার সাহস জুটি, আমি আমার কাজিনদেরকে না বলে উপরে যাই, ওদের সাথেই যাই যে দেখো ওখানে কিছু নেই। তো আমি এসে আমার বাবাকে বলি, তখন আমার বাবা বলে দেখো সন্ধ্যার পরে একটু কম ঘোরাফেরা করো সেটির দিকে, তুমি তো জানোই প্রবলেম আছে। আচ্ছা, আর সবথেকে বড় প্রবলেম যেটা হয়, আমাদের বাসায় তিনতলার ফ্ল্যাটটা পুরাই হন্টেড, ওখানে কেউ থাকতে পারে না, কেউ মানে আমার মানে থাকাটা খুবই বড় একটা প্রবলেম ওখানে। যেটা হয়, ছয় মাস মানে আমরা একবার আমেরিকায় যাই, লাইক সাত থেকে আট মাসের জন্য আমরা যাই, এবং আমরা যখন ফেরত আসি আমরা জানতে পারি যে আমাদের ওই ফ্ল্যাটটা মানে ভাড়া দেওয়া হয়ে গেছে। তো আমরা ভয় পেয়ে যাই যে আচ্ছা ঠিক আছে, বাসাটা ফ্ল্যাট দিয়েছে, মানে কেউ সম্ভবত বাসাটা কোনো একটা কারণে ভাড়া নিত না। গেল একদিন বিকালবেলায় আমি দেখছি আমার দারোয়ান দরজা খুলে দিচ্ছে, এবং মানে একটা খুবই উইয়ার্ড লুকের মহিলা, মানে খুব বড় লম্বা, আমি কখনো এরকম লম্বা মহিলা দেখি নাই, লাইক 6'8" এর মতো কোনো একটা লম্বা মহিলা, বোরখা পরা এবং সে একটা ব্যাগ লোক, সে আলখাল্লা পরা, তারা বের হয়ে যাচ্ছে। তো আমি ভয় পেয়ে যাই যে বিকালবেলা এরকম, তো আমি আমার দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করি যে এটা কে, তখন সে বললো এটা তিনতলার নতুন ভাড়াটিয়ার আসছে, ওরা এখানে থাকে। তো আমি আমেরিকা থেকে ফেরত এসেছি, দু মাস হয়েছে, আমি যদি একটা মানুষ একটা বাসায় থাকে তো তাদের ব্যালকনিতে জামা কাপড় শুকাতে দেয় বা মানে জানালা দরজা খোলা থাকে, ওই বাসাটা দেখে মনে হতো না যে ওখানে কেউ থাকে। তো আমরা সবাই খুব ভয় পেয়ে যেতাম যে আচ্ছা এখানে যদি কেউ থাকে, মানে ভাড়াটিয়ারা থাকে, তো এটা তো দেখে মনে হয় না। আমার মা আমার বাবা একটু বলে যে দেখেন ভাড়াটিয়াদেরকে বলো উঠে যেতে, ভালো কথা, উঠে যেতে বলছে। উঠে যাওয়ার পরে মানে যেটা হতো যে হয় যে আমরা মানে এক তারিখ হওয়ার ঠিক আগের দিন আমরা কোনো শব্দ শুনি না, কিছু শুনি না, আমার বাবা চুপচাপ, সকাল হয় আমার বাবা চুপ হয়ে বসে আছে, আমি তার কাছে গেলাম যে কি হলো, সে বলে তিনতলা একটা ঘটনা ঘটেছে, তুমি যাও না উপরে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে মানা করেছে, আমার তো যেতেই হবে, আমার কিউরিয়াসিটিটা জাগে যে কি হয়েছে। উপরে যেয়ে আমরা দেখি যে পুরা মানে তখনও দারোয়ানরা সবাই দেখি ভাড়াটিয়ারা ওই জায়গাটায় মানে ভিড় করে রেখে দিয়েছে, আর ওখানে মানে দারোয়ান মানে সবাই ভয় পাচ্ছে। আমি ভিড়টা কেটে দেখি যে ওই জায়গাটায় পুরা প্রত্যেকটা রুমের ওয়ালে হিব্রু ভাষায়, উল্টা ভাষায় বা কিছু একটা ভাষায় পুরো ওয়ালে কিছু একটা লেখা, এবং মানে নিচে পেন্টাগ্রাম আঁকা, এবং একেবারে উপরে আমাদের তখন চারতলা একজন বিড়াল পালতো, তার বিড়ালটা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছে না, ওই বিড়ালটা ফ্যানের সাথে উল্টা লটকানো। এটা দেখে আমরা এত ভয় পেয়ে যাই। তো আমার বাবা ভাবে যে আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, আমাদের বাসা তো বাদ দেওয়া আছে, যা হওয়ার হয়ে গেছে। তো সে পুরা জিনিস ডিসাইড করলো যে পুরা জিনিসটা রং করবে, করে ভাড়া দিবে। তো সেটা সেটাই হলো যে আমাদের এরিয়াটা যেহেতু অনেক রিনাউন্ড, তো বেশি দিন লাগেনি, এক সপ্তাহের মধ্যে বাসাটা ভাড়া হয়ে যায়। যারা থাকতে আসে ওরা দেখি এক সপ্তাহ মাথায় এসে বলে যে দেখেন আপনি আপনার ডিপোজিট মানি আপনি রেখে দেন, আমরা যে ডিপোজিট মানি দিচ্ছি আমরা এখানে থাকবো না, এটা জানের ব্যাপার। তো অনেক কুতাকুতি করার পরে ওরা বললো যে এখানে প্রবলেম আছে আমার মেয়ে, এখানে আমরা তো দুজনই খেয়ে আমার মেয়েকে বাসায় রেখে যাই আমরা, তো ও এক সপ্তাহের মধ্যে কিভাবে সুসাইডাল হয়ে যায়, সে ইলাচিলি মানে মেন্টালি সিক হয়ে যাচ্ছে এখানে থেকে। তো ও কি দেখে না দেখে আমরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, এখান থেকে ওখানে সরে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে প্রত্যেক দিন রাতে, এখানে আমাদের পক্ষে থাকা প্রবলেম হয়ে যাচ্ছে, আপনারা মানে আমরা এখানে আর থাকতে পারবো না বলে তারা চলে যায়। এরপরে আমরা দারওয়ানকে ধরি যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে, আপনি বলতে হবে কি হয়েছে, আপনি কেমনে এসব মানুষকে পেলেন আর ভাড়াটা দিলেন বা কেমনে। তখন দারওয়ান বললো যে দেখেন আমার কাছে এরকম একটা লোক আসছে, এসে আমাকে এরকম টাকা দিয়ে বলে যে আমার আপনার বাসাটা ভাড়া লাগবে। তো আমরা ভাড়া দিয়ে দিলাম, সেই পার্টিকুলার তিনতলাটাই ভাড়া চেয়েছিল আর আমরা ভাড়া দিয়েছি। দেওয়ার পরে আমি দেখতাম যে আমাকে প্রত্যেক দিন ওরা টাকা দিত, মানে লোকটার চেহারা সে কখনো দেখেনি, আলখাল্লা পরা থাকতো, একদিন দেখেছে সে একটু ভয়ঙ্কর টাইপের দেখতে ছিল, মানুষের মতোই দেখছিল বাট একটু ভয়ঙ্কর। তো সে টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে সে বলছে যে টাকা দিত এবং রাত তিনটার সময় চারটার সময় তারা মানুষ ঢুকানোর জন্য টাকা দিত। তো দারোয়ান টাকা নিত এবং সে বুঝতে পারে একটা পর্যায়ে যে যেরকম টাইপের মানুষ আসতো তারা সবাই পজেসড মানুষ ছিল, খুবই পজেসড মানুষ ছিল, এবং তার ওখানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো এবং তারা ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষের ওই প্রবলেমগুলো ছুড়াতো, এরকম অনেক প্রবলেম হয়েছিল ওখানে। তারপর যেটা হয় ওরা এরপরে আমরা শুনতে পারি যে আমার বাবা ডিসাইড করে যে আচ্ছা ঠিক আছে ওই ফ্ল্যাটটা বন্ধ করে দেবে, ওখানে কেউ থাকবে না। এর মধ্যে আমরা শুনতে পারি যে যখন ছয় মাস মাঝখানে ফ্ল্যাটটা পুরো বন্ধই ছিল, কেউ ছিল না, আমাদেরকে সমানে নাইট গার্ডস এসে বলতো যে আপনাদের বাসায় তিনতলায় কোনো একটা প্রবলেম আছে। তো আমরা জিজ্ঞাসা করলে তারা বলতো যে দেখেন আমরা তো এরকম রাত্রেবেলায় টর্চ শর্ট দিয়ে আপনাদের বাসার সামনে পাহারা দিয়ে এবং পুলিশরাও ওখানে আশেপাশে ঘোরাফেরা করে আর তারা সবাই দেখেছে যে পাঁচতলা থেকে কোনো একটা মহিলা চুল আলা বডিটা পুরো কালো, মানে মাথা দেখা যায় চুল দিয়ে পুরো বিল্ডিংটাকে যেমন মাকড়সা ক্রল করে সেরকম ভাবে সে পুরো বিল্ডিং এ ক্রল করছে এবং একটা পর্যায়ে সে তিনতলার ব্যালকনিতে এসে মিলে সামহাও সে সোয়ার্লি করে ভিতরে, মানে সামহাও সে মিশে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে। এটা দেখার পরে সবাই মানে শোনার পরে সবাই এত ভয় পেয়ে যায় যে আমার বাবা ডিসাইড করে যে কোনো একটা বাত্তার দাও বাত ভেঙে গেল নাকি বাসায়। হুজুরকে ডাকা হলো, হুজুর বললো যে আমি জোড়া জোড়া পড়ে গেছি, আই হোপ এখানে আর কোনো প্রবলেম না হয়। এরপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা আমার ফুপিকে আমি আর আমার ফুপি মানে আমার ফুপি উপরে মুভ করবে। তো সেটাই হয়, আমার ফুপি মুভ করে আর সে অনেক হজ করা মানুষ, নামাজ করে, সে একা থাকতো, তো সেও থাকতে পারতো না সেখানে, ওখানে তার বিল্ডিংটা মানে ফার্নিচারটা রাখতো। সে বলতো যে দেখো আমার এখানে থাকা সম্ভব না কারণ আমি নিজে এত নামাজ কালাম পড়ি কিন্তু আমার মনে হয় আমার নামাজে কেউ বাধা দিচ্ছে, কেউ আমাকে মানে অনেক প্রবলেম হয়, আমি এখানে থাকতে পারবো না বলে আমার ফুপি ওখানে জাস্ট ওই জায়গাটা তার ফার্নিচার স্টোর করার জন্য ইউজ করতো আর সে আমাদের সাথে নিচ তলায় থাকতো। তো পাশের বাসায় এতদিন পর্দা দেওয়া ছিল, তো পর্দাটা খুলে দেওয়া হয় যাতে চোট যদি ঢুকে কেউ বুঝতে পারে। তো পাশের বাসায় ওই ফ্ল্যাটটারই সামনাসামনি একটা আন্টি থাকে, উনি চাকমা, উনি মানে জানে ওখানে কি হয় না হয়। তো আন্টিটা বললো যে আমি এই জায়গাটায় অনেক প্রবলেম ফেস মানে দেখি, যে আমাকে সেদিন বলে তোমার ফুপি কি কোনো প্রবলেম হয়েছে, আমি তখন বলি যে না, বলে আমি সন্ধ্যার সময় দেখি মাগরিবের পরপরই আমি দেখি যে আমি ওই দিক থেকে হাঁটছি, মানে আমি আমি রান্নাঘর মানে ওদের ডাইনিং স্পেসটা আমার ফুপির ড্রয়িং রুমটা একেবারে সামনাসামনি পড়ে। তো সে বলে যে আমি দেখছি যে এই জায়গাটায় একটা মানে তোমার ফুপি চুল খুলে দৌড়াদৌড়ি করছে। তো আমার এই জিনিসটা খুব ভয় লাগলো, তো আমি সাথে সাথে তোমাকে ফোন করতে গেলাম, ফোন করে তোমাকে কল দেওয়ার সাথে সাথে আমি দেখি যে নাই ওই জিনিসটা। তো আমি বলি এটা তো অসম্ভব ব্যাপার, আমার ফুপি কথাটা হচ্ছে ওই জায়গাতে লাইটও নাই পুরা, ওইখানে আমার ফুপি স্টোরেজ রুম হিসাবে ইউজ করে, সো আমি জানি না আপনি কি বলছেন। তারপর এই জিনিসটা যখন মানে সামনে আসে সে বলে যে আমি জানি তোমাদের বাসার ঘরে কোনো একটা প্রবলেম আছে তিনতলায়, তখন তার ছেলেটা খুলে সব কথা বলে যে সে অনেকবার দেখেছে যে সানসেটের উপরে কিছু একটা শ্যাডো হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এবং রাত তিনটা বাজার সামথিং কিছু একটা পর্যায়ে সে আবার তিনতলায় ঢুকে যায়। তো এই জিনিসটা দেখার পরে আমরা এত ভয় পাই যাই যে আমরা ওই বিল্ডিং এর উপরে তিনতলাটা পুরো ক্লোজ করে দেই, মানে জানালা দরজা সবকিছু। একটা এক্সপিরিয়েন্স যেটা আমি করি, মানে আমার দুটো এক্সপিরিয়েন্স আছে ওই তিনতলা নিয়ে, একটা হচ্ছে আমি আমার বেডরুমটার একেবারে উপরেই ওই তিনতলার বেডরুম পরে একটা, তো আমি শুয়ে আছি আমার নানির সাথে শুয়ে আছি, আমার নানি আমার পাশে শুয়েছিল। তো একটা পর্যায়ে আমার নানি আমাকে বলে যে তুই বাম দিকে তাকাবি না, মানে তখন জানালা খোলা ছিল, তা আমি তাকাইনি। কিন্তু আউট অফ কিউরিওসিটি আমি তাকালাম, তাকায় দেখি যে কিছু না একগাদা চুল উপরে উঠছে। এটা দেখার পরে আমি ওই মুহূর্তেই সেন্সলেস হয়ে যাই আর আমার পরে কিছু মনে নেই। আরেকটা ঘটনা যেটা করে, ওই ঘটনাটা ঘটার আগে একটা ঘটনা ঘটে, আমি আর আমার তিনটা কাজিন আমরা ডিসাইড করে আমরা উপরে যাব, কারণ আমি তখন এসব মানে আমার খুব দেখার ইচ্ছা ছিল। তো আমরা গেলাম, যাওয়ার পরে আমরা ভৌতিক একটা জায়গায় লাইটটা জ্বালালাম, দেখি লাইট মানে জ্বললো, সবকিছু ঠিক ছিল। একটা পর্যায়ে আমরা লাইট ডিসাইড করলাম লাইটটা বন্ধ করে দেখি কি হয়। লাইটটা বন্ধ করে দেখলাম, তো আমার একটা কাজিন খুব সাহসী ছিল, সে বলছে আচ্ছা আমি ওই রুমে যাবো, আমি বাথরুমের থেকে যেয়ে ঘুরে আসতেছি। এটা বলে সে গেল, তা বলার সাথে সাথে আমরা একটা শব্দ শুনলাম বারান্দা দিক দিয়ে, মানে আমরা বুঝতে পারতেছি একটা কিছু একটা আসতেছে। আমরা ভয়ে ওখান থেকে মানে বিল্ডিংটাকে রেখে দৌড়, হ্যাঁ মানে দরজাটাকে কোন রকম মানে ভিতর দিকে চিকিনি সামহাও আমরা আটকে দৌড়ে দিয়ে চলে গেলাম। পরদিন আমরা সবাই বাসে এসে এত ভয় পেয়ে গেছি আমরা মুখ দিয়ে কিছু বের করতে পারিনি। এর মধ্যে আমাদের মাথার মধ্যে আসলো আল্লাহ আমাদের তো কাজিন এরকম আটকায়, ও তো কোথায়, ও তো আসলো না। আমি সাথে সাথে আমার বাবাকে বলি, তো আমরা সেদিন অনেক ট্রাই করি, মানে দরজা ভেঙে ফেলার মতন অবস্থা হয়ে গেছে, আমরা কোনোভাবেই দরজাটা খুলতে পারিনি। আমরা সকালবেলায় রাত, যেহেতু রাত ছিল, আমরা কোনো চাবিওয়ালা চাবি বানানোর লোক পাইনি। পরদিন সকালবেলায় সামহাও আমরা ওটা ম্যানেজ করি, করার পরে আমাদের চাবিওয়ালা লোকও লাগেনি, আমরা একবার ধাক্কা দিয়ে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পরে পুরো বিল্ডিং খুঁজে আমরা দেখি যে বাইরে দিক দিয়ে আমার কাজিনকে যে যেন বাথরুমে আটকে দিয়েছে এবং সে ওখানে অজ্ঞান পড়া। তাকে আমরা নিয়ে আসি, সে এক সপ্তাহ কোমায় ছিল, যাকে কোমার থেকে জাগার পরে সে বলে যে আমার মনে আছে আমি বাথরুমে ঢুকি, আমি কিছু একটা দেখি, আমি ডিসক্রাইব করতে পারিনি, যেটা পুরো আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায়, এরপর আমার কিচ্ছু মনে নেই। এটা ছিল ঘটনা আমার যে বাসাটা আমি থাকতাম ওই বাসাটার। আই হোপ ইউ গাইজ লাইক ইট এন্ড আই হোপ ইউ গাইজ শেয়ার ইট। থ্যাংক ইউ।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং আমরা একটা অডিও ক্লিপ শুনলাম এই মাত্র। আপনারা অনেকে জানিয়েছেন যে সেটা অনেক বেশি ভালো লেগেছে অনেকের কাছে। সাকিব আমাদের লিখেছেন যে আমি প্রথম ভূত এফএম শুনছি, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাকে রিফাতুর এসএমএস করেছেন গুলশান এক থেকে, তিনি লিখেছেন যে বিলিভ মি রাসেল ভাই, আই এম এ হিউজ ক্রিটিক অফ ভূত এফএম, বাট টু নাইট ইজ গোয়িং রিয়েলি অসম, এবং তিনি বলছেন যে রিয়েলি রিয়েলি গুড। আমি আজকে অনেকেই কম এসএমএস পাচ্ছি যে অনেকেই হয়তো ভূত এফএম নিয়ে অনেক ধরনের কথা বলেন, অনেক সময় আশাহত হন, কিন্তু আজকে সবার কাছে ভালো লাগছে। আমার প্রতিবারই যখন আপনাদের প্রতিটা এসএমএস যখন আপনারা বলেন আই লাভ ভূত এফএম, আজকের এপিসোডটা ভালো হচ্ছে, আজকের সবগুলো ঘটনা ভালো, তখন আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় এবং আমার মনে হয় যে পরবর্তী উইকেও ঠিক আপনাদের এর চাইতে আরো ভালো ঘটনা উপহার দেব। সমস্যাটা হচ্ছে যে এর তো কোনো লিমিট নাই আসলে, আজকে যেটা ভালো লাগবে আগামী দিন এর চাইতে ভালো না হলে আপনাদের ভালো লাগবে না। সো খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, আর এটা এমন কিছু না যে আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদেরকে ভালো লাগাবো বা নতুন ধরনের ঘটনা লিখে পাঠাবো। আমি কোনো মানে আমি যদি লিখতেও পারতাম তারপরেও সেটা ঠিক হতো না, কারণ এখানে যে সমস্ত ঘটনাগুলো আমরা পাই সেটা আপনাদের কাছ থেকেই পাই, আপনাদের পাওয়া ঘটনাগুলো আমরা এখানে তুলে ধরি। সুতরাং আমাকে পুরোপুরি নির্ভর করতে হয় আপনারা বুঝতেই পারছেন আপনাদের উপর, এবং প্রতি মুহূর্তে আমি যতবারই দেখি যে আপনারা মানে ঘটনা পাঠাচ্ছেন, প্রতিটা ইমেল আমি অনেক 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 আশা নিয়ে খুলি এবং অনেক আশায় থাকি যে আজকের এই ঘটনাটা নিশ্চয়ই ভালো হবে। অনেক ঘটনা এরকমও হয় যে পড়ছি মাঝখানে এসে দেখলাম যে না ঠিক অতটা ভালো নয়, তারপরেও পড়ে যেতে হয় এবং আমরা খুঁজে বের করতে চেষ্টা করি সেই সেরা ঘটনাটি, এবং খুবই ডিফিকাল্ট একটা কাজ, এটা আসলে বলার অপেক্ষাই রাখে না। বাট আপনাদের যখন মানে সমস্ত কষ্ট আনন্দে পরিণত হয় যখন দেখি যে আপনারা কেউ বলছেন যে হ্যাঁ ঘটনাগুলো ভালো লাগছে বা আপনাদের সত্যিকার অর্থেই ভালো লাগছে, তো আমরা চেষ্টা করছি এবং আমাদের চেষ্টার সাথে আপনাদেরও চেষ্টা করতে হবে, কারণ ঘটনাগুলো আপনারাই পাঠান এবং আপনাদের ঘটনাগুলো যখন ভালো হবে তখন ভূত এফএম পুরোপুরিভাবে ভালো হয়ে উঠবে আর কি। এবং এই তো তিনটা বছর চলে যাচ্ছে, দেখতে দেখতে সামনের অগাস্টে 3 বছর পার করবে ভূত এফএম, আপনারা করা না থাকলে এত লম্বা সময় অতিক্রম করা কোনোভাবেই সম্ভব হতো না। এবং আমি আশা করছি যে যারা এই মুহূর্তে শুনছেন তারা এখনই রেডি হয়ে যাবেন, আপনাদের কিবোর্ডটা সামনে নিয়ে টাইপ করতে শুরু করবেন আমার জন্য দারুণ কোনো ঘটনা। এবং আমি আরো খুশি হব যদি আপনাদের এলাকায় এমন কোনো ঘটনা থাকে যে ঘটনাটি সবার মুখে মুখে এখনো শেয়ার করা হয়নি, আমরা সরাসরি চলে যাব আপনাদের সেই এলাকায় এবং নিয়ে আসবো আপনাদের সেই ঘটনাটি সবাইকে শোনানোর জন্য। আমি একটা খবর সবাইকে দিতে চাই এবং এই খবরটা খুবই জরুরি, আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম একটু, তো আমি সেই খবরটা দিচ্ছি। আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আশা করব যে আপনারা অবশ্যই 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 আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন। একটা ও নেগেটিভ রক্তের প্রয়োজন, এটা খুবই জরুরি, ও নেগেটিভ রক্তের প্রয়োজন। গ্রিন রোডে যে হসপিটাল রয়েছে, সেন্ট্রাল হসপিটাল, সেখানে একজন পেশেন্ট, সাতটা তিন দিনের বাচ্চা, তার রক্ত প্রয়োজন। এবং আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি যে 01711082302, আরো একবার বলছি 01711082302। একটা ছোট্ট বাচ্চা, সুতরাং আমার মনে হয় যে যারা মানে পারবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সেন্ট্রাল হসপিটালে বাচ্চাটি চিকিৎসারত অবস্থায় রয়েছে, আমরা তার জন্য দোয়া করি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশা করছি যে আপনাদের সহযোগিতার হাত প্রসারিত হবে। আমাকে ফারহানা সরণী ঢাকা থেকে লিখেছেন যে ভূত এফএম শুনছি আর এসএমএস চ্যাট করছি, ডিসকাস করছি অ্যাবাউট টু ডেইজ হন্টেড স্টোরিজ, আয়েশার স্টোরি ইজ গুড উইথ দ্য ব্যাকগ্রাউন্ড। আর মেহেদি মিরপুর এক থেকে আমাদের লিখেছেন, আজকের প্রোগ্রাম শুনে অনেকদিন পর ভয় লাগছে, আমার মায়ের সাথেও একটি পরিছিল, আমার মা প্রায়ই মানে মায়ের কাছে সেটা আসতো আর কি। স্বপন আমাদেরকে DMCH থেকে লিখেছেন যে রাসেল ভাই, শাহিন ভাইয়ের ঘটনা দুটো খুব ভয়ের, আমার বউ সীমা খুব ভয় পেয়েছে, নরসিংদীর ওই ভাইয়াটার ঘটনাটা অসম। ডক্টর জুয়েল আমাদের মিরপুর থেকে লিখেছেন, রাসেল ভাই আমার খালাতো বোন জহুরা আপুর আজকে বিয়ে, জহুরা আপু আমি আমার ছোট বোন জুই ভূত এফ এম শুনছি, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার নতুন জীবন অনেক সুন্দর হোক। মিশু আমাদের লিখেছেন, ভাইয়া যে বা যারা লাশ কাটেন ডক্টর অ্যান্ড মেল, অর্থাৎ যে মেল, আচ্ছা ডক্টর অর্থাৎ অ্যান্ড মেল অর্থাৎ যে মেল স্টোরি আপনি পড়ে শোনান, আচ্ছা এই ধরনের, আমি ঠিক বুঝতে পারিনি আপনি আসলে কি বলতে যাচ্ছেন। আমার মনে হয় যে আপনি মনে হয় যেটা বলতে যাচ্ছেন যে এই ধরনের ঘটনাগুলো আমাদের আপনাদের কাছে পড়ে শোনাতে। আর আমাদেরকে আরাফাত শাহেদ সালাউদ্দিন এসএমএস করেছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম রক্স, আপনাদের সবাই এসএমএস পাঠানোর জন্য ধন্যবাদ। আমাকে রিদম ঢাকা থেকে লিখেছেন যে আমার ঘুম হারাম হয়ে গেছে, সো স্কেরি, আমার আজকের ঘটনাগুলোতে আমি একটাকেও ভাবছিলাম এটা আজকের ঘটনাগুলোতে আমি পর্যন্ত ভয় পেয়ে গেছি, মানে আমি এরকম কিছু না যে ভয় পাবো না, খুব সাহসী তা না, বাট আজকের ঘটনাগুলো আমাকে খুব বেশি রকমের নাড়া দিচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন অতিথি, রিকোয়েস্ট করবো তাকে তার নাম ঠিকানা জানিয়ে ঘটনা শুরু করতে। আপনার নামটা প্লিজ একটু শুরুতে বলবেন।
রাসেল ভাই ধন্যবাদ, আমার নাম রকিবুল হাসান রাসেল, আমি এসছি মিরপুর 10 নম্বর থেকে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই এটা আমি শুনেছি আমার এক ছোট ভাইয়ের কাছে, ওর নাম সান, বাড়ি রাজশাহীতে। আসলে এই ঘটনাটা ঘটেছে ও যখন অনেক ছোট, সেই সময় ক্লাস 3 কি 4 পড়ে, ওই সময়কার একটা ঘটনা। তো আসলে এটা খুব একটা ভয়ের ঘটনা হবে সেটা আমি বলতে পারি না, তবে ঘটনাটা আসলে বেশ ইন্টারেস্টিং। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন ছিল 2 ঈদের, কোনো একটা ঈদের দিন হবে। তো সারাদিন নতুন জামা কাপড় পরে সে ছেলেটা এদিক সেদিক ঘুরে বেড়াইছে, খেলাধুলা করেছে। তো একসময় ক্লান্ত শরীরে সে বাসায় ফিরে, বাসায় ফেরার পরে সে তার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর বাসার অন্যান্য যারা লোকজন ছিলেন তারা, যেহেতু ঈদের দিন লোকজন আসতে যাচ্ছে, আতিথ্যতা করায় ব্যস্ত ছিল, তো ওদিক সে আর কোনো কিছু খেয়াল টেয়াল না করে সে নিজের রুমে শুয়ে যায় এবং ছেলেটা ঘুমিয়েও যায় একসময়। তো ঘুমানোর পরে সে তার মানে কানে এক ধরনের মানে বেশ আজান, মানে অনেক জোরে আওয়াজ করলে যে শব্দটা হয় সেই জোরে সজোরে আজানের সে ধ্বনি শোনে আর কি। তো সেই আজানের শব্দটা শোনার পরে তার ঘুমটা ভেঙে যায়। তো আশ্চর্য বিষয়, যখন ছেলেটার ঘুম ভাঙে সে তখন সে দেখে কি যে সে তার বেডের উপর শুয়ে নাই, সে সরাসরি তার বাড়ির পিছনের যে একটা ঝোপঝাড় মতো একটা জায়গা, ওইখানে একটা বড় একটা পেয়ারা গাছ ছিল, সে পেয়ারা গাছের মগডালের উপর সে বসে আছে। তো এটা মানে সময়টা ছিল মানে মাগরিবের ওয়াক্ত এরকম একটা সময়। তো এটা দেখে সে তাৎক্ষণিকভাবে অনেক ভয় পায় এবং সজোরে একটা চিৎকার করে ওঠে, এবং ওই সময় তার হাতে একটা তাজা একটা মানে আপেল ছিল, একটা ফল ছিল আর কি। তো সে খেয়াল করে কি যে তার পিঠে খুব জোরে একজন ধাক্কা দিল এবং সে নিচে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায় এবং তার একটা হাত ছাড়া একটা হাতের কবজি একটা যায়, এছাড়া শরীরের অন্য কোথাও কোনো ক্ষতিটি হয় না। তো ছেলেটা যেহেতু পড়ে গেছে এবং রাত হয়ে অলরেডি, তো বাড়ির অন্যান্য লোকজন তাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পায় না এদিক সেদিক দেখে। তো হঠাৎ করে তারা খেয়াল করে কি যে বাড়ির একটু পিছনটায় দেখি পাওয়াটাও যায় কিনা। তো পিছনে গিয়ে দেখে সে পেয়ারা গাছের নিচে পড়ে আছে। তো পরে যখন তার জ্ঞানটা ফিরে কি হয়েছিল, পরে তখন বিস্তারিত ঘটনাটা খুলে বলে এই। তো কিছুক্ষণ পরে অসুস্থ থাকার পরে ছেলেটা সুস্থ হয়ে যায়। তো আসল ভাই এই ছিল আমার একটা ছোট ঘটনা। আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো কি যে আমরা একটা হেলথ ক্লাবে মানে মানে এক্সারসাইজ করি, আমি নিজেও এক্সারসাইজ করি, তো ওরই একটা এই ঘটনা। আর সুপার জিমের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ রাসেল ভাই।
আচ্ছা ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাচ্ছি এখন সরাসরি একটা ব্রেকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর আমি আশা করছি যে আপনারা সবাই এখনো অপেক্ষা করে আছেন সেই ঘটনাটির জন্য, সম্ভবত মানে যে ঘটনাটি আমরা একটু পরে প্লে করবো। আমরা বলছিলাম যেটা মর্টিশিয়ান একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা কিছুক্ষণের মধ্যেই প্লে করবো। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। মাসুম এবং আজকের অতিথিরা, কথা না বাড়িয়ে যেহেতু সময় বেশ কম, আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের আপনি আরেকবার প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপর আমরা চলে যাব আপনার ঘটনায়।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবারও ডাকার জন্য। আমি ইয়ান বলছি নরসিংহ থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে নরসিংহতে ঘটা একটি ঘটনা। আমাদের নরসিংহতে একটি জুট মিলস আছে, যেটির নাম হচ্ছে বাংলাদেশ জুট মিলস লিমিটেড। ও জুট মিলসের একটা ঘটনা ঈদের সময়কার। ঈদ হতে আর দু থেকে তিন দিন বাদে মিলটা পুরোপুরি বন্ধ, সবাই যার যার বাড়িতে চলে গেছে, মিলটা পুরোপুরি বন্ধ। মিলে চারদিকে চারটা দরজা, ওখানে গার্ডরা আর কি আপনার তখন পাহারা দিচ্ছিল। তা হঠাৎ করে এক সময় শব্দ শোনা গেল যে মিলের ভিতরে যত যন্ত্রপাতি ছিল সব আবার স্টার্ট হয়ে গেছে। সো যারা গার্ড ছিল তাদের মধ্যে একটা প্রশ্ন জাগলো, মিল তো অফ, তাহলে মিলের ভিতর থেকে এইসব যন্ত্রপাতি স্টার্ট হওয়ার শব্দ আসছে কোত্থেকে? এদের মধ্যে একজন গার্ড উনি সাহস করে সামনে এগিয়ে গেলেন দেখার জন্য। উনি আস্তে করে গোডানের তালটা খুলে ভিতরে ঢুকে গেলেন। যখন উনি ভিতরে ঢুকে গেলেন তখন দেখলেন মিলের যন্ত্রপাতিগুলো তখনও বিরামসে চলছে, কিন্তু উনি ভিতরে অনেক খোঁজাখুঁজি করার পরও কাউকে পেলেন না। অনেক খোঁজাখুঁজি করলেন, কাউকে পেলেন না। একসময় উনি নিরাশ হয়ে বাইরে বেরিয়ে এলেন। যখন উনি বাইরে বেরিয়ে এলেন হঠাৎ করে একটি বাচ্চার কানের আওয়াজ শুনতে পেলেন। উনি খুবই কৌতূহল বশত বা মায়া হোক, বাচ্চার কান্না শোনার পর উনি খুঁজতে লাগলেন কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পর গোডাউনের একেবারে শেষ মাথায় উনি একটি বাচ্চাকে আবিষ্কৃত করলেন। সব থেকে মজার ব্যাপার অথবা ভয়ের ব্যাপার যেটি বলবেন রাসেল ভাই, সেটি হচ্ছে ওই বাচ্চাটির একটি হাত ছিল না। সব ঠিক ছিল, একটি হাত ছিল না। তা লোকটির খুবই মায়া হলো। লোকটি বাচ্চার কাছে গেলেন এবং আরো একটি অবাক করা বিষয়, ওই বাচ্চাটির একটি চোখ তখনও ফুটেনি, একটি চোখ দিয়ে তার দিকে তাকিয়েছিলেন এবং একটি চোখের অবস্থা ভালো ছিল না। যা হোক, উনি খুবই আগ্রহ সহকারে বাচ্চাটাকে বাচ্চাটার কাছে গেলেন এবং তাকে কোলে নেওয়ার জন্য তার গায়ে হাত দিলেন। হাত দেওয়া মাত্রই রাসেল ভাই বাচ্চাটি তার এই ছোট্ট নরম হাতটি দিয়ে তাকে ধরলেন। যখন তাকে ধরলেন উনি খুবই একটু অস্বস্তি বোধ করলেন যে এত ছোট বাচ্চা শরীরে এত প্রচন্ড শক্তি কি করে এলো। উনি খুবই ভয় পেলেন এবং ওই ছোট বাচ্চার হাত থেকে তার শরীরকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তিনি ওই ছোট হাতটি থেকে তার পুরো শরীরটিকে আলাদা করতে পারলেন না। অনেক কষ্ট করার পর যখন উনি প্রায় ছাড়িয়ে ফেললেন, তখন ওই ছোট বাচ্চাটা তার অন্য একটি হাত দিয়ে সেই গার্ডের মাথার মধ্যে আঘাত করল। এমনই আঘাত, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপর তার আর কিছুই মনে নেই। তারপরের দিন সকালবেলা অন্য সবাই এসে তাকে আবিষ্কৃত করল সেই গোডাউনেরই পাশের একটি জঙ্গল, যেখানে কিনা একসময় শ্মশান ছিল। সেই জঙ্গলের থেকে তাকে উদ্ধার করার পর যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নিজেকে আবিষ্কৃত করলেন একটি হাসপাতালে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো তার কি হয়েছিল, তখন তিনি সবকিছু বললেন এবং এরপর তার কিছুই মনে নেই। রাসেল ভাই, এই ঘটনাটি আমাদের ওখানকার সবাই জানে, নরসিংদীর সবাই জানে, এটা একটি মোস্ট পপুলার ঘটনা। এবং সব থেকে আশ্চর্যের বিষয় রাসেল ভাই, যেটা তার ওই হাত দিয়ে তার ওই ছোট বাচ্চা যে তার শৈলে স্পর্শ করেছিল, তাকে যে ধরেছিল, সেই হাতের পাঁচাঙ্গুলের ছোট্ট ছাপগুলা এখনো তার শৈলে বিদ্যমান আছে। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা এবং ধন্যবাদ আপনাকে আরেকবার অংশ নেওয়ার
জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ঘড়িতে সময় রাত 1:47। আমাদের আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনার জন্য আপনারা সবাই অনেক অধীর আগ্রহে আছেন। আপনাদের রিকোয়েস্ট এবং আপনাদের অনুরোধ বলেন আর আপনাদের চাহিদা মতোই আমরা চেষ্টা করেছি সেরকম একটা ঘটনা জোগাড় করতে। তার আগে বলি যে আমাকে আমির এসএমএস করেছেন, তিনি এই মুহূর্তে আমাদের ভূত এফএম শুনছেন, অনেক ভালো লাগছে তার কাছে। প্রভা আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে ভয়ে বিছানায় তাড়াতাড়ি ঢুকে গেলাম, এখন দেখি বালিশ নাই, ভয়ে আনতেও যেতে পারছি না, আজ বালিশ ছাড়া ঘুমাতে হবে। বা মানে আমরা খুবই সরি যে আপনার এরকম একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম আমরা। আসিফ মতিঝিল থেকে এসএমএস করেছেন, বলছেন ভাই অসম লাগছে, আমার একটা ঘটনা ছিল যা বলতে পারছি না, বাট রেগুলার মানে স্টিল টুডে আমি আজকেও সেই ঘটনাটি ফেস করছি, সেই ঝামেলাটা ফেস করছি, বাট বললে আরো ঝামেলা বাড়তে পারে। সুস্মিতা বণিক আমাকে বলছেন, রাসেল ভাই আই থিঙ্ক ভূত এফএম ওয়ার্ল্ড এর সবচাইতে ভালো শো। ও মাই গড, আমার কাছে আরো অনেকেই এস এম এস করেছেন, আমি সেই এস এম এস গুলো পড়তে পারছি না আপাতত, একটু পরে না হয় আবার আসছি। আমরা এখন চলে যাব সরাসরি সেই ঘটনাটিতে, চলুন শুনে আসি সেই কাঙ্ক্ষিত ঘটনাটি।
আমার জন্ম ঢাকা মেডিকেলে, আর আপনার প্রায় 34-35 বছর হয়ে গেছে আমার চাকরির লাইফ। তা অনেক কিছু মানুষ বলে কিন্তু এটা সত্য, আমি দেখছি অনেক কিছুই। তো আমার জীবনের মানে সবচেয়ে ভয় পাওয়ার যে একটা ঘটনা মানে ওইটাই আমি বলতেছি। আপনার বয়স তখন আর কত হবে? 12-13 হবে। আমার বাবা এখানে যে মর্গে যে কাজ করতেন, সরি অ্যানাটমিতে কাজ করতেন, উনি অ্যানাটমিতে কাজ করতেন, কাজের চাপের কারণে উনি ওই দিন বাসায় নেই। আর বাসার সামনের স্টাফদের কোয়ার্টার, ঢাকা মেডিকেল স্টাফ পুরাতন আবাসিক এলাকার যে কোয়ার্টারটা আমাদের ছিল আগে, এখন মেডিকেল টু হইতেছে ওইখানে। যাই হোক, ওই আব্বা যখন অ্যানাটমিতে মানে কাজের চাপের কারণে ওখানে অফিসে রাত্রে থাকে, তখন আমার মা আমাকে ঠিক রাত বাজে কটা হবে 10:30 হবে, যে বললো যে বাবা তুমি একটু যাও বাসায়, এই অফিসে যাও, তোমার আব্বুর একটু নিয়ে আসো। আইসা দেখে আব্বা ওই ছাত্ররা মানে রাত করে মানে ডেড বডি দেখতেছে, মানে ডিসেকশন বডি দেখতেছে, পরীক্ষা তাদের, এই জন্য তারা ওই ভিসরা গুলো দেখতেছিল অ্যানাটমিতে। তখন আব্বা বললো যে বাবা তুমি এক কাজ করো, তুমি আমার ওয়েটিং রুমে এটা রেস্ট নাও, পরে পরে ডাক্তাররা চলে গেলে তারপর আমরা একসাথে বাসায় চলে যাব। আমি তো শুয়ে থাকি, তখন আব্বাও দেখে রাত বাজে, কাজ ডাক্তার সাহেবরা যেতে যেতে প্রায় 2:30 বেজে গেছে, আব্বাও আর বাসায় যান, আব্বাও আমার সাথে শুয়ে রয়েছে। শুয়ে থাকার পর তখন আমি রাত বাজে ঠিক 3:00-3:15 হবে, প্রসব লাগে, প্রসব করার জন্য মানে আমি দরজা খুলে বের হয়ে গেটের কাছাকাছি যাওয়ার সময় যেখান দিয়ে আপনার আমাদের টয়লেটে গিয়ে পেশাব করছে, পেশাব করে মানে টয়লেটটা বন্ধ করে মানে গেট তালা দিল, তখন দেখি গেটের সামনেই এক বয়স্ক মহিলা মানে সাদা কাপড় পরা, ঠিক আমার দাদির মতো তার রূপ, মানে ওইভাবে বেশ ধরে বসে রয়েছে, পাকা চুল। আমি মনে করছি আমার দাদি সম্ভবত ওইখানে এসে আমার জন্য ওয়েট করতেছে বাসার দিকে এসে। তখন আমি অ্যাডভান্স হইতেছি মানে আগে যাইতেছি, যাওয়ার পর্যায়ে এক পর্যায়ে দেখি ওই বয়স্ক যে উনিও মানে পিছে পারতেছে, যেতে 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 ঠিক আমাদের যে মর্গের যে গেট আছে ওই কাছাকাছি চলে গেছে। আমি মর্গের এখানে যেতেছে কেন দাদি, মর্গের এখানে তো যাওয়ার কথা না, মর্গ আর আপনার নিজেও অন্ধকার, আগে তো এত ফ্যাসিলিটি ছিল না, লাইট টাইট ছিল না তেমন একটা। তখন দেখি যাইতেছে উনি, যেতে যেতে আমাদের ওইখানে একটা বট গাছের মতো ছিল পাশে মর্গের এখানে, ছোট একটা বট গাছ ছিল, যাওয়ার পর ওই বট গাছের এখানে গিয়ে থেমে গেছে। থেমে যাওয়ার পর আমাকে বলতেছে এই তুমি আসো এখানে আসো এখানে আসো, মানে আমাকে ডাকতেছে হাত দিয়ে ইশারা করে, হাত দিয়ে ইশারা করতেছে। তখন আমি বলতেছি কি ব্যাপার, আমাকে বট গাছের এখানে অন্ধকারের মধ্যে ডাকতেছে কেন? তখন আমি অনুভব করতে মানে খেয়াল করতে পারতেছি না যে কি বলবো আমি। তখন আমি বলতে দাদি তুমি সামনে আসো অন্ধকারে কেন? আমার ধমক দিয়ে রক্ত মানে তার চোখ টোক দেখে একবারে আগুনের মতো গোল্লার মতো যে হাসতেছে, কয়েক এখানে আয় না তোর একটা জিনিস দেই, তো এখানে আয়। বা আমার নাম নিয়ে বলতেছে, আগের নাম আমার ছোটবেলার যে সেকেন্ড নাম, সেকেন্ড নাম নিয়ে বলতে সেকেন্ড এখানে আসো তোমার একটা জিনিস দিতেছে। আমি দাদি তুমি এখানে আসো সামনে আসো আমি অন্ধকারে যাবো না। তখন দেখি উনি শূন্যর মধ্যে আস্তে আস্তে ভাষা শুরু করলো, ভাসতে ভাসতে মানে হাসতেছে মানে খিলখিলায় হাসতেছে। হাসার পর উনি আমাকে বলল তুমি আজকে বেঁচে গেছো বেঁচে গেছো। আমি কি বেঁচে গেছি? দেখো না তোমাকে আমি খেলা দেখাইতেছি। তখন দেখি তার মুখ দিয়ে মানে আগুনের গোল্লার মতো ছুটতেছে। তখন তো আমি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞানের মতো মানে সামনে দৌড় দিয়ে চিৎকার দিয়ে পড়ে যাই। তখন আর কয়েকজন স্টাফ স্টাফ কোয়ার্টার ছিল মানে ওই অফিসে তারা যারা কাজ করতেছিল আব্বার সাথে, তারা দৌড়ে এসে আর দেখে আমি অজ্ঞান অবস্থা। এই তারপর থেকে মানে মানে ওই থেকে আমি প্রায় এক সপ্তাহ আমি মানে বিছানা থেকে উঠতে পারিনি, যা বাস্তব সত্য ঘটনা আমার চোখের দেখা।
আমরা শুনলাম তার ঘটনা এবং আমরা চেষ্টা করব তার কাছ থেকে আরো কিছু ঘটনা জানার এবং আপনাদের সাথে আমরা মানে যেটা সবসময় বলে থাকি আর কি, যে এরকম ধরনের মানুষের ঘটনা যদি আপনাদেরও জানা থাকে, যারা বিশেষ করে যে মর্টিশিয়ান যারা রাতে কাজ করেন, যারা নাইট গার্ড, যারা রাতে পাহারা দেন, এই সমস্ত মানুষদের কাছ থেকে যদি কোনো ঘটনা কালেক্ট করে আমাদের পাঠান তাহলে আমরাও ধন্য হব। এবং আপনাদের এলাকায় যদি কোনো সেরকম ধরনের প্রচলিত ঘটনা থাকে সেই ঘটনাটি আমাদের লিখে পাঠান, আমরা পৌঁছে যাবো আপনাদের এলাকায় আমাদের দলবল সহ এবং সেইখান থেকে আমরা সেই ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসবো সশরীরে। আজকে আর হাতে সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। তবে যাবার আগে আমি বললাম ওই যে আজকে সবাই বলছেন যে আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো, অনেকে বলছেন যে আজকের শোটা বেস্ট, এবং আমার সেই জন্য দায়িত্ব প্রতিবারই আরো অনেক বেশি বেড়ে যায় এবং আমি এবং আপনাদেরও কিন্তু দায়িত্ব বাড়ে যারা ঘটনা পাঠাবেন। সুতরাং আমি আশা করব যে সেরকম চমৎকার কিছু ঘটনা আমরা মানে নেক্সট উইকে অর্থাৎ কালকে অথবা পরশুর মধ্যে আমরা পেয়ে যাব এরকম চমৎকার সব ঘটনা আপনাদের কাছ থেকে, এবং ডেফিনেটলি অনেকেই রাজি হবেন স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ বি @radiofurti.fm। এখানে পাঠিয়ে দিন, ঘটনার কোনো কমতি নেই, কিন্তু আমরা চাই সেরা ঘটনা, যে সমস্ত ঘটনা আপনারা পছন্দ করেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার একই সময়ে, আমি আর মাসুম হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।